15 اپریل 2018 ترجمان کابیر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر عظیم الشان بیان بیت الجنت ملا جامع مسجد پولبی میرپور بارو حضرت والا دامت برکاتہ میر پرتیٹی بیان ایبان کبیتا الحمدللہ اکھون آلادہ آلادہ بھابے دا ہوچھے টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। বিগত প্রতিটি বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طوبى لمن وجد في صحيفة استغفارا كثيرا وقال عليه الصلاة والسلام لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো মানুষের মানুষ হওয়ার বুনিয়াদ তার জীবনে স্থাপিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়ে তার অন্তরাত্মা সুন্দর হয়ে যায়, তার জীবনের বুনিয়াদ পবিত্র হয়ে যায়। মানুষ সুন্দর হয় মহান স্রষ্টার সঙ্গে সুন্দর সম্পর্কের দ্বারা, মানুষের জীবন পবিত্র হয় মহান আল্লাহর সঙ্গে পবিত্র সম্পর্কের দ্বারা, মানুষ শান্তিময় জীবনের নিশ্চিতভাবে অধিকারী হয় স্রষ্টার সঙ্গে যখন তার সম্পর্ক নিবিড় হয়। আমার ভাইরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন যে আল্লাহর সঙ্গে আমাদের সকলের সম্পর্ক সুন্দর হয়, নিবিড় হয়, গভীর হয়। সারা জাহানের সব সম্পদের যদি মানুষ অধিকারী হয়, সব ক্ষমতারও যদি মানুষ অধিকারী হয়, কিন্তু আরামে থাকতে পারবে না। সিংহ যার উপরে খেপে আর সিংহের নাগালের মধ্যে এই লোকটা আছে, ওই লোক আরামে থাকতে পারবে? হ্যাঁ, অজগর যার উপরে খেপে আর অজগরের নাগালের মধ্যে লোকটা থাকে, এই মানুষটা কি আরামে থাকতে পারবে? আমি ছোটবেলা গাঁওগ্রামে এক বাড়িতে জায়গা ছিলাম, তো দিন দুপুরে আমি বাড়ির পাশে এক জায়গায় হাঁটতে গেলাম, কতগুলো সাপ ওখানে ছুটাছুটি করতেছিল আমার ডানে বায়ে একদম রোদের মধ্যে। আমি খুব পরেশান হইলাম, এ কি পরেশানি, আমি তো এটা কখনো দেখিনি, ছোট ছোট সাপ, কিন্তু ভয় তো লাগে। তো হাতের কাছে থাকা একটা ছোট লাঠি দিয়ে তো একটা বাড়ি বাড়লাম, গায়ে লাগছে কি লাগছে না আমি বলতে পারি না, এগুলো সব সরে গেল। আমি ফিরে আসলাম, জাগির ভাইয়ের লোকজন বলল যে সাপের আঘাত করলে কিন্তু সাপ প্রতিশোধ নেয়, এটা লোকজন বলল। আমি ছোট, আমার বয়স হবে আনুমানিক 13 বছর, তা আমি খুব ভয় পেলাম যে আল্লাহ কি হবে, কেমনে প্রতিশোধ নিবে, যে কোনো সময় প্রতিশোধ নেবে, বিশেষ করে রাত্রিবেলা এই খুঁজতে আসবে যে কই গেল সেই লোকটা আঘাতকারী, কি আর অর্থে পেরেছানি। তো জাগিরের লোকজন বুদ্ধি দিল যে এখানে যেই ঘরে আমি থাকি এখানে সারা রাত বাতি জ্বালায় রাখতে হবে, বাতি নিবানো যাবে না, আর খুব উঁচু জায়গা আমাকে শোয়া লাগবে। কিছুই জানি না ভাই ব্যাপারে, যে যা জ্ঞান পরিবেশন করতেছিল সেটাকেই মূল্যবান মনে করতেছিলাম। তো ঠিক আছে, তো বাতি জ্বালানো থাকলো এবং খুব উঁচু জায়গার মধ্যে শুয়ে থাকলাম। কি আতঙ্ক, এ কি ঘুম আসে, মানে সাপ আসে কি না এরিয়াতে তাও জানা নেই, কিন্তু একটা আতঙ্ক। আমার প্রিয় বন্ধুরা, সাপ খেপলে তো সাপের নাগালের মধ্যে যে থাকে সে মানুষ আরামে থাকতে পারে না, সিংহ খেপলে সিংহের আড়ালের মধ্যে, সিংহের নাগালের মধ্যে যে মানুষ থাকে সে নিশ্চিন্তে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। তো এই ছোট ছোট শক্তিমান, ছোট ছোট ক্ষমতাধর, এই সকল সৃষ্টির মহান স্রষ্টা তাহলে কত ক্ষমতাধর। সেই মহান আল্লাহ যখন কারো উপর খেপেন, নারাজ হন, অসন্তুষ্ট হন, সেই মানুষ এই পৃথিবীর জমিনে, এই আল্লাহর জমিনে সুখে থাকতে পারবে এটা কল্পনা করা সম্ভব, চিন্তা করা সম্ভব? ওই মানুষগুলো কতটা বুদ্ধি থেকে বঞ্চিত, জ্ঞান থেকে বঞ্চিত, বিবেকের আলো থেকে বঞ্চিত, যারা এই কথা মনে করে যে আমি ক্ষমতার অধিকারী হলি আমি আরামে থাকতে পারব, আমি সম্পদের অধিকারী হলি আরামে থাকতে পারব। নমরুদ অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল কিন্তু আরামে থাকতে পারেনি। ফেরাউন কত বড় শক্তির অধিকারী, দাপটের অধিকারী ছিল, আরাম তার নসিব হয়নি। আবু লাহাব, আবু জাহাল আরবের বড় নেতা ছিল, প্রচন্ড দুর্দণ্ড তাদের ক্ষমতা এবং নেতৃত্ব ছিল, প্রতাপ ছিল, কিন্তু কোনো কিছুর দ্বারাই তারা আরামে থাকতে পারে নাই। কারণের বিশাল বড় সম্পদের স্তূপ ছিল, এত বড় টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, কিন্তু আরামে থাকতে পারেনি, আরাম নসিব তাদের হয়নি। আর এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাকা পয়সার সেরকম মালিক না, কিন্তু আরশে আজমের মালিকের সঙ্গে সুন্দর সম্পর্কওয়ালা, নিবিড় সম্পর্কওয়ালা। আল্লাহর কসম, এই মানুষদের জন্য তো দুনিয়াটা কি আল্লাহ পাক জান্নাতের মতো আরামদায়ক বানিয়ে দিয়েছেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খুব গভীর মনোযোগে শোনো এই কথা এবং হৃদয়ে গাঁথো যে আল্লাহ পাকের স্মরণের দ্বারাই হৃদয়ের শান্তি নসিব হবে। সেরবে একটা পথই আছে আল্লাহ পাকের শান্তি নসিব হওয়ার। হ্যাঁ, দিলে মুস্তারেব কা ইয়ে পয়গাম হয় তেরে বিন সুকু হয় না আরাম হয়। ভারতের এক মহান বলি, তিনি বলছিলেন যে আমার বেকুল মন দিন রাত বলে যে হে আল্লাহ আপনাকে ছাড়া আরাম নেই, আপনাকে ছাড়া কোনো মজা নেই। সে আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই তিনি এই ঘটনাটা শুনেছিলেন, একবার হজের সময় তাওয়াফরত সমস্ত মানুষ, এই সময় কোনো এক মহিলার ছোট্ট একটা বাচ্চা প্রচণ্ড ভিড়ের মধ্যে হাত থেকে ছুটে গেছে, ছোট শিশু হাত থেকে ছুটে গেছে। তো এখন আর সেই মহিলা জানে না আমার বাবু কোথায়, আর ওই বাচ্চাও বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন সেই বাচ্চা সুন্দর ফুটফুটে চাঁদের মতো, যেই দেখে তার ভীষণ মায়া লাগে, দারুণ মায়া লাগে, টান দিয়েই কোলে নেয়, কোলে নিয়েই তার কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, আর সে তো কেবল চিৎকার, আর ওই যেই আদর করতে চায় বা কোলে নেয় সে মুখের দিকে তাকায় তার মুখটা দেখে, দেখে যে না তার মা না, আর জোরে চিৎকার আরম্ভ করে, অনেক জোরে কাঁদতে থাকে। কিন্তু এই বাচ্চা হল একটা কালো মেয়ে মানুষের বাচ্চা, কালো মেয়ে মানুষের বাচ্চা, ওর মা হল কালো রঙের। এইভাবে মানে এক জায়গায় এরকম ভিড় হয়ে গেছে বাচ্চার চিৎকারের কারণে, কান্নার কারণে মহিলারা সহ্য করতে পারতেছেন না, তো তারা এক একজন কোলে নেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কোনোভাবেই বাচ্চাকে থামানো যায় না, সান্ত্বনা দেওয়া সম্ভবই হচ্ছে না। আর ওইদিকে ওই মা তো খুঁজতেছেন এত বিশাল ভিড়ের মধ্যে নিজের বাচ্চাকে, খুঁজতে 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 যখন ওই মহিলা ওখানে পৌঁছলেন যেখানে ভিড়, তখন উনি আগায় গিয়ে দেখলেন যে ওই যে একজনের কোলে তার বাচ্চা, ওই বাচ্চাটাকে টান দিয়ে কোলে তুলতেই সে মুখের দিকে তাকায় দেখে সেই তার কালো মা, আর বুকের সঙ্গে এইভাবে মিশে এই যে ডুকরে ডুকরে কাঁদতেছিল, মানে খুশির কান্না, খুশির কান্না যে এতক্ষণ পরে মাকে পাইলাম। এইবার সে আস্তে আস্তে একদম শান্ত হয়ে গেছে। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বললেন যে এত মায়েরা এত আদর দেওয়ার পরও এই বাচ্চাকে শান্ত করা গেল না, তার সান্ত্বনা হল না, কিন্তু নিজের কালো মাকে বুকে পাওয়ার পরে এইবার তার শান্তি দেখে, কি শান্তি, কি আরাম, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা। আমার শেখ রহমতুল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে বললেন সারা জাহান যদি তোমাকে বুকে লাগায়, সারাটা পৃথিবী তোমাকে আদর করে, মায়া করে, ভালোবাসা দেয়, তোমার বুকে শান্তি আসবে না, তুমি শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাবালু তোমাকে নিজের রহমতের কোলে না তুলবে, ততক্ষণ পর্যন্ত তোমার শান্তি আসবেই না। হে কুঞ্জে বে দাও বে দুধ বে দাম নেজ, হে কুঞ্জে বে দুধ বে দাম নেজ, জুজ বখলওয়াত গাহে হক আরাম নেজ। আল্লাহ পাকের কোন এক মহান উলি বলছিলেন যে কোন জায়গা অশান্তি থেকে মুক্ত নাই, কোন জায়গা, ফ্যাক্টরিও অশান্তি থেকে মুক্ত না, কারখানা অশান্তি থেকে মুক্ত না, বিশাল বড় সম্পদের স্তূপ অশান্তি থেকে মুক্ত না, সেখানেও পেরেছেন, সেখানেও অশান্তি, বিশাল বড় মন্ত্রণালয় সেটাও অশান্তি থেকে মুক্ত না, রাজ সিংহাসন, রাজমুকুট, রাজভবন তাও অশান্তি থেকে মুক্ত না। জুজ বখলওয়াত গায় হক আরাম নিস, আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক ব্যতীত আরাম নসিব হইতেই পারে না। কি দাপটের সাথে, কি প্রচন্ড দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করলেন হযরত ইব্রাহিম ইবনে আদম, বলকের রাজত্ব পরিচালনা করলেন, কেউ তার একদম প্রতিদ্বন্দ্বী নাই, কোন প্রতিদ্বন্দ্বী নাই, এমন ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, সকলে খুশি, সকলে তাকে পায় আনন্দিত, এবং সকলে তার সামনে সব সময় নতশির, সবাই মাথা নত করেন, সকলেই অনুগত এবং বাধ্যগত। কিন্তু ওই যে হযরত ইব্রাহিম ইবনে আদম, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বংশধর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার রক্ত তার শিরায় শিরায় প্রবাহিত, ওই মানুষটার মনে একটা চাপা অস্থিরতা এবং একটা চাপা ব্যাকুলতা, যে কি যেন মনটা খুঁজে, মন কি যেন খুঁজে, অজানা কোনো বস্তু কোন বিষয়কে এই মন খুঁজতে থাকে, তো উনি পরেশান হইতে থাকেন। এইভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর ঝামেলার মধ্যে দীর্ঘকাল তিনি ব্যস্ত থাকার পর একদিন রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছেন, তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সরল সোজা যা বর্ণনা সেটাই বলি, কারণ এখানে বিষয়টার টার্গেট এবং লক্ষ্য শুধু একটা, যে একটা মুসলমানদেরকে একটা ভালো উপদেশ দেওয়া, মাওলানা রুমির উদ্দেশ্য সেটা। এতটুকু সহজ এবং সরল দৃষ্টিতে বিষয়টাকে বিবেচনা করলেই এটা কল্যাণকর হবে। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি পরমা সুন্দরী বান্দির সঙ্গে রাত্রিবেলা যখন আরাম করতেছেন, জাগনা জাগ্রত অবস্থায়, এমন সময় ছাদের উপরে কাকে যেন অনুভব করলেন, ফিল্ডিংয়ের ছাদের উপরে, পরে তিনি বললেন যে কে এখানে, তো ওই ওখান থেকে আওয়াজ আসলো যে হুজুর উঠ হারানো গেছে তো খুঁজতেছি। তো তিনি তখন বললেন যে এইরকম কোন পাগল তো দেখি নেই, উট মানুষ কি ছাদের বিল্ডিংয়ের ছাদের উপর খোঁজ করে, তো পাল্টা ওখান থেকে আওয়াজ আসলো হুজুর সুন্দরী বান্দির সঙ্গে দিন রাত কাটায় কি মানুষ আল্লাহকে খোঁজ করে, আল্লাহকে পাওয়া যায়, তো তিনি উঠলেন এবং সেখানে গিয়ে দেখলেন আসলে কেউ নাই, اصل اے دوست ایام جو بھلے آتے ہیں گھات ملنے کی وہ خدا آپ ہی بتلاتے ہیں اللہ پاک جہاں کاؤ کے نیزے کرتے چان تو ادرشیہ جگت تھی گائبی بھاوے اللہ پاک تاکہ نیزے دیکھے ٹانار کنو ایک پدکھیپ نین کنو ایک بیوستھا نین এমন একটা কৌশল পাতেন রব্বুল আলামিন, এমন একটা জাল পাতেন যে জালে আটকাই বান্দাকে নিজের বানায় নেন। বিশ্বে হাফি এক বুজুর্গ ছিলেন, সারা দুনিয়া তার নাম জানে, সারা পৃথিবীর আলেমুল আমরা তার নাম জানেন বিশ্বে হাফি। যুবক মানুষ যৌবন কাল যখন তার ছিল, মদের বোতল সব সময় হাতে, শুধু মদের বোতলই তার মজা, তার জিন্দগি মদের বোতল, এরকম অবস্থা ছিল। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালুর যখনই মেহরবানি হয় মুহূর্তে বোতলওয়ালা সেজদাওয়ালা হয়ে যায়, মুহূর্তে সিনেমা হল ওয়ালা মসজিদ ওয়ালা হয়ে যায়। এরকম কত লোক যে দেখছি আহা এই জীবনে। আমি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়তাম আমার ছাত্র জীবনে, তো ওই সময় শহরে বরিশাল টাউনের মধ্যে আমার এক সাথী ভাই জাগির থাকতেন, মাওলানা রুহুল আমিন, ওনার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক ওনাকে জান্নাতে বড় মাকাম দেন। উনি এরকম ওনার জাগির ভাইয়ের খুব প্রশংসা করতেন, মানে ওনার জাগিরওয়ালার স্ত্রীর খুব প্রশংসা করতেন, আর উনি ওনার জাগির বাড়িতে মাঝে মধ্যে আমার কথা বলতেন, তো তারা খুব আমার প্রতি আমাকে দেখা ছাড়াই মহব্বত হয়ে গেছে। তো কোনো একবার কোনো কারণে শহরে গেলে তো রাস্তার পাশেই তাদের বাসা, তা আমাকে একটু বসতে বললে আমি আমার ওই সাথীর সঙ্গে সেখানে গিয়া ঘরে উঠলাম, পরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ওই ঘরের থেকে পর্দার আড়াল থেকে মহিলা কণ্ঠে আওয়াজ আসলো, ভাই একটু ওই চৌকির নিচে এগুলো কি একটু দেখেন। তা আমি নিচে তাকায় দেখলাম আল্লাহ অনেক বোতল, বোতল আর বোতল। তা আমি ওই সাথীকে বললাম সেগুলি কি, বলে সব মদের বোতল, ইন্নারিল্লাহ পুরাটা মদের বোতলে ভর্তি। তা আমি তো এই জীবনে প্রথম দেখলাম, আমি বললাম ব্যাপার কি, বলো যে ইনি মদের ব্যবসা করেন, এই লোক মদের ব্যবসা করেন, ইয়া আল্লাহ। অথচ সেই মানুষটা এমনি শরীরের রং কালো, কিন্তু লোকটার ব্যবহার এত ভালো বলার নাই, আর পান খায় কালি পান কা ঠোঁট দুইটা লাল, কিন্তু কালো মানুষ, আর ব্যবহার এমন যে সবসময় মুখে হাসি লেগে থাকে, ও হো ব্যবহার দেখলে একদম মন জুড়ে যায়। কিন্তু লোকটার এই ঘটনা, আর নামাজ তো পড়েই না, কিন্তু এমনি কাউকে ঠগায় না, কারোর উপর জুলুম করে না। আমাদের সমাজের বহু লোক আছে মুসলমান, তার জীবনে বেসুমার সুন্দর গুণাবলী, এক একটা গুণ এত যে আরশে আজমের রহমতকে টানে, কিন্তু এক দুইটা দোষের কারণে তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমাদের মুসলমান ভাইদের মধ্যে বহু মুসলমান এরকম যে মুসলমান ভাইদের জীবনটা সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ, এক দুইটা ত্রুটির কারণে সে বদনাম হচ্ছে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা আমাদের উপমহাদেশের এই বড় শিক্ষিত মুসলমানরা জানেন না, এমন লোকের সংখ্যা হয়তো কম। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুসলমান তোমরা ভাইরা কেন গুনাহ করো, কারণ তোমরা আল্লাহকে বিশ্বাস করো, কাল হাশরের ময়দানকে বিশ্বাস করো, যে আল্লাহকে বিশ্বাস করে হাশরের ময়দানকে বিশ্বাস করে জাহান্নামকে বিশ্বাস করে, এরকম কোন মুসলমান গুনাহ করে পুরা মজা পাওয়া সম্ভব না। এটা তো ওই লোক গুনাহের পুরা মজা পাওয়া সম্ভব যে আল্লাহকে বিশ্বাস করে না অথবা পরকালকে বিশ্বাস করে না, সেটার কোনো ধারই ধারে না, পরোয়াই করে না, কাজে গুনার মধ্যে ডুবে তো পুরা মজা পায়। আর মুসলমান যেহেতু আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, হিসাব বিকাশকে বিশ্বাস করে, কেয়ামতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, এজন্য মুসলমান পুরা মজা পেতে পারে না। গুনা করে একটা অস্থিরতা, যতই কেউ দাবি করুক যে আমি মদের বোতলে কি মজা পাইছি, কিন্তু এটা মিথ্যা, সে কিছু মজা পাইছে যেরকম কাফেররা মজা পায়, কিন্তু সে অশান্তিতে ভুগতেছে কারণ ইমান তার সিনাতে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে মানুষটার জানে যে আমার জন্মদাতা অমুক, কিন্তু পরের বাপ ডাকলে কি মজা লাগবে, যে নিজের বাবা ব্যবহার ভালো না অথবা বাবা কালো, সেজন্য বলে যে না এই বাবা ভালো না, পরে রাস্তা দিয়ে ভালো চেহারার মানুষ যায় দেখলে রাজা বাদশার মতো লাগে, পরে বল বাবা এতে কি মজা হয়। নিজের বাবাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা ডাকলে মজা নেই। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহকে বাদ দিয়া আরেক জায়গাতে আরাম তালাশ করলে আল্লাহর কসমে বন্ধ আরাম পাইতে পারি না, হইতেই পারে না, কোন ক্রমে এটা সম্ভব না। তো যাই হোক, ওই লোকটার এই ঘটনায় মন বড় ব্যথিত হল, আমাদের দোয়া করা ছাড়া কিছু উপায় ছিল না। তো বরিশাল থেকে আসলাম, ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করলাম, তারপর ময়মনসিংহ গেলাম, ওখানে এক মাদ্রাসার শিক্ষকতা করলাম। তো বরিশাল মাহমুদিয়া একবার বার্ষিক মাহফিল উপলক্ষে হুজুররা আমাদেরকে ডাকলেন, তো গেলাম। ওইখানে এই মাদ্রাসার মাহফিলের পাশে রাস্তার মধ্যে এক লোক পান খায়া ঠুট কি লাল, মাথায় পাগড়ি বান্ধা, লম্বা জুব্বা গায়ে, সে আইসেই এই অপরিচিত লোকটা আমার একদম সে হঠাৎ জড়ায় ধরে বলে আমার নাম ধরে ডাক দিয়ে বলে ভাইজান কেমন আছেন। আমি এখন কি বলবো, আমি মুখের দিকে তাকায় আসি আর সরমে সরমে বললাম যে ভালো আছি, কারণ সে যেভাবে আমাকে জড়ায় ধরছে সে তো আমাকে চিনে, এটা আমি তো একদমই চিনি না। পরে আমি বললাম যে জি ভালো আছি, আপনি আমাকে চিনেন নাই, আমি সেই নিজের নামটা বললেন যে আমি সেই লোকটা, মানে একদম মুখ ভরা সুন্দর সুন্নত মোতাবেক দাড়ি, আগে তো দাড়ি ছিল না, আর মাথায় একটা পাগড়ি বান্ধা আর সুন্দর একটা জুব্বা গায়ে আর মুখ ভরা পান। পরে বললেন যে আমি সেই লোকটা, ভাই আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে তওবা নসিব করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা, এই মানুষটার কথা শুনলে আমি বিশ্বাস করি আপনারা সকলের হৃদয়ে নূর অনুভব করেন, শান্তি অনুভব করেন, আরাম অনুভব করেন। একটা নষ্ট মানুষ ভালো হওয়ার সংবাদে যদি এতটা ভালো লাগে, যে মানুষটা নিজে খারাপ সে ভালো হলে তার কাছে কতটা ভালো লাগে। হ্যাঁ, আজব মামলা। আমার ভাইরা, বড় ভুলের মধ্যে ওই সকল মানুষ যারা মনে করে বোতলে মজা, সিনেমা হলে মজা, টেলিভিশনে মজা, চুরি ডাকাতির মধ্যে মজা, না, আল্লাহর কসম সব গুণা বাদ দিয়া, সব নাফরমানি বাদ দিয়া, ডাল রুটি খাওয়ার মধ্যে মজা, না খায়া উপাস থাকার মধ্যে মজা। ভারতে এক বুজুর্গ ছিলেন শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন। তো ওনার একটা মেজাজ ছিল, রুচি ছিল খানা খাব না, না খায়া না খায়া না খায়া না খায়া থাকতেন, অথবা কম খাইতেন, কিন্তু এবাদত বন্দিগি করতে থাকতেন, এই নামাজ, এই জিকির, এই তেলাওয়াত, কোরআন শরীফ সামনে নিয়ে বসলে এ তো ভাই জান্নাতের মজা, আল্লাহর কোরআন তো জান্নাতের মজা এর মধ্যে। হ্যাঁ, লজ্জতে দু জাহান মিলি উনকে কালাম সে মুঝে উসকে করিম বৈঠ কর রাহতে দু জাহান মিলি। হ্যাঁ, করাচির এক বুজুর্গ বলেন আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, যে আমি আল্লাহর কোরআন নিয়ে যখন বসি আল্লাহর কসম দু জাহানের মজা আল্লাহর কোরআনের মধ্যে একসঙ্গে পেয়ে যাই। লজ্জতে দু জাহান মিলি উনকে কালাম সে মুঝে উসকে করি বৈঠ কর রাহতে দু জাহান মিলি। ভারতে এক আলেমে দিন ছিলেন, বিশ্বকাপানো এক আলেমে দিন, আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, তার লেখা আরবি একটা কিতাব আছে, সেটা বাংলা অনুবাদ হয়েছে কিনা আমি জানি না, রওয়ায়ে ইকবাল, যার উর্দু তর্জমার নাম নুকুশে ইকবাল। ওই কিতাবটা আরবিটার মধ্যে আমি পড়ছিলাম যে ডক্টর ইকবাল মরহুমের জীবন বৃত্তান্ত সম্পর্কে ওই কিতাবের মধ্যে আলোচনা, আরবদের অনুরোধে ভারতের আলেমে দিন ডক্টর ইকবাল মরহুম সম্পর্কে ওখানে লিখছিলেন। ওখানে দেখলাম যে ডক্টর ইকবাল কোরআন শরীফ পড়তেন, আর ডক্টর ইকবাল বলেন যে আমার মা আমাকে বলছেন ইকবাল কোরআন পড়বা, কোরআনের মধ্যে বড় শান্তি, কোরআনের মধ্যে আল্লাহকে খুঁজবা, কোরআনের মধ্যে আল্লাহকে খুঁজবা। কোরআন কি আশ্চর্য এক কিতাব, খালি এমনি পড়তে না জানলো বুকে জড়ায় ধরলে শান্তি লাগে, বুকের মধ্যে ধরলো আরাম লাগে, শান্তি লাগে, কি এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রাখছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন কোরআন শরীফ হাতে নিতেন নিয়েই এমনি চোখে লাগাইতেন, বুকে জড়ায় ধরতেন, মুখে চুমু খাইতেন এবং বলতেন হাযা মানসুর রব্বি, এই এই কিতাবের মধ্যে আমার মাওলা আমার কি করণীয় আমার কাছে পয়গাম পাঠাইছেন, আমার কাছে বার্তা পাঠাইছেন আমার মহান রব্বুল আলামিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ হাতে নিলে কোরআনকে চোখে লাগাইতেন, কোরআনে চুমু খাইতেন। কোরআন এমন এক আশ্চর্যজনক কিতাব, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের জীবনের রুচি পরিবর্তন করে দেন। হ্যাঁ, যে আল্লাহকে নিয়ে আমাদের ভালো লাগে, আল্লাহকে নিয়ে আমাদের জিন্দগি কাটে, আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি কেন্দ্রিক, আল্লাহর ভালোবাসা কেন্দ্রিক আমাদের জিন্দগিটা হয়। মানে আল্লাহর ভালোবাসার ভালোবাসাকে কেন্দ্র করে পুরা জিন্দগিটা, জীবনের সময়গুলো আবর্তিত হইতে থাকে। ও মেরে লম্হাত জো গুজরে খুদা কি ইয়াদ মে বস ওহী লম্হাত মেরি জিস্ত কে হাসিল রহে। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আহা, আমার জীবনের যে সময়গুলো মহান আল্লাহর সন্তুষ্টি আর ভালোবাসার মধ্যে কাটছে, সেটি আমার আসল জীবন মনে হয়, বাকি সব বাজে জিনিস। হ্যাঁ, তো শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি এরকম নাখায় নাখায় ইবাদত বন্দী করতেন। তার ইবাদতের মধ্যে এত স্বাদ লাগতো, এত মজা লাগতো, তিনি মনে করতেন যার খাবার দরকার নেই, পেট ভরে গেছে, মনে হইত যে পেটটা ভরা ভরা এরকম লাগে। আর যারা এরকম মানুষ যে কম খায়া বা না খায়া ইবাদতে অভ্যস্ত হয়েই পড়েন, এত বিপুল নূরের মহাসাগরের মধ্যে তারা ডুবে থাকেন যে খানা দানার প্রতি তাদের আকর্ষণ একদমই দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। কেবলমাত্র আল্লাহ পাকের একটা হুকুম পালনের জন্য বান্দা খায়। কি কথা বুঝতেছেন ভাইরা? কি বলবো, কথা তো বললে একটার থেকে আরেকটা মনে হয়, কিন্তু কি করা। শেখুল হাদিস মাওলানা জাকির হাসান রহমতুল্লাহ এর নাম কি আপনারা শুনছিলেন? সারা বিশ্বের মুসলমানরা জানে ওনার নাম। তিনি এক কিতাবের মধ্যে ঘটনা লিখছেন যে এক বুজুর্গ মানুষ ছিলেন, খুব আল্লাহওয়ালা। তো উনি বললেন যে তুমি এক কাজ করো, খানা পাকাও। এই দরিয়ার ওপারে এক বুজুর্গ বলি আল্লাহ থাকেন, তার জন্য একটু খানা পাকায়া একটু কষ্ট করে দিয়ে আসো, আমি অচল মানুষ যাইতে পারি না, কমজোর মানুষ, তুমি যাও। তো খানা পাকাইছে, বলে যে এখন খানা তো পাকাইছি, কি হবে, পৌঁছানোর উপায় কি, তুমি যাও, আর কোনো লোক লস্কর তালাশ করলে ভালো ছিল। বলে দাদা তুমি একটু কষ্ট করে যাও, তুমি পৌঁছে আসো খানাটা। তো বললো যে দড়ি আছে তো ওখানে কোনো নৌকা টুকার ব্যবস্থা করো। বলে নৌকা লাগবে না, আমি তোমার সঙ্গে জীবন কাটালাম, তুমি আমাকে কেমন মনে করো, আর তোমার আমি ওলি আল্লাহ মনে করি, খুব বুজুর্গ আল্লাহওয়ালা। তুমি দরিয়ার পারে গিয়া বললো যে হে দরিয়া, আমার স্বামী যে ওলি আল্লাহ, জীবনে যিনি কোনোদিন আমার সঙ্গে একটুও মেলামেশা করেন নাই, তো তার উসিলায় তো আমার রাস্তা দাও, এরপরে তুমি পার হয়ে যাও, বিসমিল্লাহ বলে। তো সে মহিলা সরল মনে ভাবল যে আচ্ছা বলছে তো যাই দেখি। গিয়া ও দরিয়ার পারে গিয়া বলে যে হে দরিয়া, যে আমার যে স্বামী, যার সঙ্গে আমার জীবনে স্বামী হওয়া সত্ত্বেও মেলামেশা হয়নি, তো তার উসিলায় আমার রাস্তা দাও। হ্যাঁ, অথবা আল্লাহর কাছেই বলছেন যে হে আল্লাহ, তার উসিলায় আপনি রাস্তা করে দেন দরিয়ার মধ্যে। পরে উনি পানির উপর দিয়ে হাইটে পার হয়ে গেলেন। আজ ওই পারে গিয়া এই যেই জায়গায় খানা পৌঁছানোর যে কোনো ভাবে সন্ধান নিয়ে সেই জায়গায় খানা পৌঁছেছেন। খানা পৌঁছানোর পরে যখন ফিরবেন তখন বললেন যে হজরত জি, আমি যে দরিয়া পার হব দেখলাম যে কোনো নৌকা টুকা নেই। তো এই মহিলার ওখানে খানা পৌঁছানোর পরেই ওই বুজুর্গ ওলি আল্লাহ খানা ভালো মতো পুরাটা খায় পাণ্ডবাটি ফেরত দিচ্ছেন। তা আসবার সময় বললেন যে এখন আমি যাব কেমনে, তো বললেন যে তুমি বলবা কি আল্লাহ, আপনার এই বান্দা যে দেখলাম আল্লাহ যে জীবনে কোনোদিন একটা দানাও খায় নাই, তো তার উসিলা আয় আল্লাহ আপনি দরিয়াতে আমার রাস্তা দেন, এই বলে পার হয়ে যাবে। তো উনি আসছেন, আইসা বললেন যে আয় আল্লাহ, যে এই যে আল্লাহর ওলি সুফি এখানে আসেন, জীবনে খান নাই কোনোদিন একটা দানা, তার উসিলা আপনি দরিয়াতে রাস্তা দেন আমার যাইতে দেন। পরে হাইটা দরিয়া পার হয়ে গেছে, পরে ওই পারে গিয়ে এখন গায়ে জোর হয়েছে, সাহস বাড়ছে। স্বামী তো স্বামী, যত বড় বাজি গুস্তামি হন না কেন, বউর কাছে গেলে কোনো কিন্তু আর খবর নাই, পাত্তা নেই। বউর কাছে গিয়ে যদি বলেন যে আমি ডক্টর, ঢাকা ভার্সিটিতে ভাষণ দিয়ে আসছি, তোমার ডক্টরও ওইখানে করো, এখানে তুমি আমার হাজব্যান্ড, এখানে খালি ব্যান্ড বাজাও। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর নিকট এক ওসি সাহেব চিঠি লিখছেন, মুরিদ হজরত থানবী যে হজরুদ্দিন, আমি যখন থানায় যাই পুরা থানা আমার ভয়ে কাঁপে, আর আমি যখন হজরতজী বাসায় যাই আমার দুই ঠ্যাং একসঙ্গে আমার বোন ভয়ে কাঁপে যে আল্লাহ কই যেতেছি আমি। আমার দেখলেই যে বোকা আরম্ভ করে, গালাগালি বোকাবুকি বদমেজাজি আরম্ভ করে, হবে না। আর আমি একটা মানুষ তো কত সহ্য করতে পারি, পরে আমিও কথা বলি, পরে এই যে ঘরে আগুন লাগে নিবারণের উপায় নেই, এই অশান্তির আগুনে জুলে পুড়ে মরতেছি, হজরতজি দয়া করে আমার কোন একটা তাবিজ তোমার দেন না কি করবেন করেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে দেখো পৃথিবীতে আল্লাহ পাক অনেক পাখি তৈরি করছেন, এক এক পাখি এক একভাবে ডাকে, টিয়া একরকম ডাকে, শালিক একরকম ডাকে, ময়না আরেক রকম ডাকে, কবুতর আরেক রকম ডাকে, সব পাখির ডাক ভিন্ন ভিন্ন। তুমি যখন থানা থেকে বাসায় রওনা করবা তখন ভাববা যে আমার ঘরে মাওলা স্ত্রী নামক একটা পাখি আমাকে দিয়েছেন, ওর ডাক আবার ভিন্ন। আমি যখন বাসায় যাব রাস্তায় জঙ্গলে যেরকম নানান পাখির ডাক শুনি, তো আমি বাসায় যাওয়ার সময় আমার খেয়াল করতে হবে আল্লাহ আমাকে যে পাখি দিয়েছেন ওর ডাক তো ও ডাকবেই, ওর ডাকা ও ডাকুক। তুমি এই কথা মনে করবা যে আল্লাহর দেওয়া এই পাখির ডাকি এমন, বস। আর তুমি কোন উত্তর কোন পাখির তো কোন ডাকের তুমি জবাব দেও না, উত্তর দেও না, এই এই পাখির ডাকের উত্তর দিতে হবে কেন, চুপচাপ থাকো। এই ধ্যান আর মোরাকাবা করে বাসায় যাবা, চুপচাপ থাকবা, 15 দিন পরে আমাকে আবার জানায় যে এখন রিপোর্ট কি, রেজাল্ট কি হল। যাই হোক, তো ওই ওসি সাহেব এখন ওই থানাতে যান, যখন ওখান থেকে ফিরতে সময় এই মোরাকাবা এই কথা ধ্যান করতে করতে ফের বাসায় ফিরেন। আসলেই এখন তো ওই যে শুরু করে দেয়, মানে সহ্যই করতে পারেন এই বেচারি এই স্বামীকে, একদম দেখলে আসছে শয়তানরা, কেন আসছে আমার ঘরে কেন, আমার কি লাগে। আর খেপলে এমন সব কথা বলে যেগুলো মানে শোনারও না চিন্তাও করার না, কোনো লাইফ নেই, কোনো যুক্তি নেই, বিনা যুক্তিতে নানান কথাবার্তা, এবং কোন বই পুস্তকে পত্র পত্রিকায় লেখারও কোন রকমের যোগ্য না, এমন সব কথা। যাই হোক, তো এইভাবে চুপচাপ উনি তো একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পরে দেখে যে কি কোন রিপ্লাই নাই, ও পাল্টা জবাব না আসলে তখন বলার এই যে একটা চাহিদা বা উৎসাহ অথবা এটা একটা প্ররোচনা এটা দমে যায়। পরে সে ভাবল যে ওদিক থেকে কিছু বলেই না, দেখ পরে আস্তে 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 চুপ হয়ে গেছে। এখন 10-12 দিন যাওয়ার পরে শেষ দিকে রিপোর্ট হল টোটাল খামোশ, আর কোন এরকম বদমেজাজি করে না। এইবার ঘরের মধ্যে আরাম শান্তি, ছেলে মেয়েরা ঘরের মধ্যে যে আব্বু আম্মু আলহামদুলিল্লাহ এখন ঝগড়া নাই, ঘরে ঝগড়া তো অশান্তি, বরকত নাই ঘরের মধ্যে, বরকত নাই রহমত নাই, ঝগড়া নাই, হাসি হাসি মুখ, ভালো ব্যবহার একজনের সঙ্গে আরেকজনের, আল্লাহ পাক খুশি হন, এই ঘরে রহমত বরকত আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, 15 দিন পরে উনি চিঠি লিখছেন ওসি সাহেব হযরত হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহিকে, হযরত জি আপনি কি তাবিজ দিলেন যে এটার উপর আমল করলাম, আল্লাহ আল্লাহ আমার ঘরটাকে আমার ঘরটাকে আল্লাহ পাক এক শান্তি নিকেতন বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ে মানুষদেরকে আল্লাহ পাক বানাইছেনই পাথরের বাঁকাহাড় থেকে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে হযরত আদম আলাইহিস সালাম উঠে একটু কেন জানি একটু বিচলিত বিচলিত ভাব, খুব একটা আরাম নাই এরকম একটা ভাব। আল্লাহ পাক দেখলেন যে এর তো সঙ্গী লাগবে, একলা না হলে ভালো লাগবে না, তখন ওই পাথরের বাঁকাহাড় থেকে আল্লাহ পাক হযরত হাওয়াকে তৈরি করছেন। এই জন্যই বলে যে মেয়ে লোক পাথরের বাঁকাহাড় থেকে তৈরি। তো কমপ্লিট বানানোর পরে যখন পাশে বসাই দিয়েছেন একটা কমপ্লিট নারী রূপে, হযরত আদম আলাইহিস সালাম পাশের দিকে তাকাই খুশি হয়ে গেছেন, বাবা যান দেখছেন আমাদের বাবা যে আম্মা যান পাশে বস, সাথে সাথেই খুশি হয়ে গেছেন, মানে নারী পুরুষের সম্পর্ক আল্লাহ পাক এতটা নিবিড় বানাইছেন। এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা, যে আমি আল্লাহ স্বামী স্ত্রী রূপে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা দান করছি, যে দুইজনের দুইজনের প্রতি টান, এটা আল্লাহ পাকের অনুগ্রহের বহির প্রকাশ। আমরা মনে করি আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অথচ কোরআনে রব্বুল আলামিন বলছেন এটা আমার দয়ার কারণে, আমি দয়া প্রবশ্যয়া তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার বিন্যাস ঘটাইছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ও রহমা এবং উভয়ের প্রতি উভয়ের দয়া, একদিকে ভালোবাসা আর একদিকে দয়া। তো বুজুর্গান দিন বলেন যে দুই দিনের যে আল্লাহ বললেন সেটা আবার কি? সেটা হল যৌবনে ভালোবাসা আর বুড়ো হয়ে গেলে দয়া। যে যৌবনকালে যে ভালোবাসার যে টান এবং এর যে ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্যের সময় সেগুলো থাকে না, কিন্তু তারপরও স্ত্রীর স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি একটা আন্তরিকতা এবং দয়া থাকে। এই বুড়ারও যদি রাতে দুইটার সময় বলে যে আমার সাদা নাই, আমার তো রাতটা জাহান্নামের মতো যাইতেছে, এত কষ্ট হইতেছে, এই বুড়া বেচারা লাঠি ভর দিয়ে দিয়া পাশের বাড়িতে গিয়া গাঁও গ্রামে যে ভাইরে ঘুমাইছো নাকি, বলে কেন এত রাতে, বলে একটু সাদা দিতে পারবা, আমাদের ঘরে বড় পেরেশানি, সাদা নাই, খুব কষ্ট হইতেছে তার। কি কথা বুঝেন নাই? বুড়া মানুষ স্ত্রীর কষ্টে ভীষণভাবে এই প্রভাবিত হয়। দুইজনের দুইজনের প্রতি মায়া এবং দয়া খুব বেশি থাকে। যাই হোক, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আল্লাহর দিন বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার হুকুমের অধীন সুন্দর জিন্দেগি বানানোর আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিনাজ জিল, ফাইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজ ওয়া ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা ওয়া কাসরুহা তালাকুহা। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে পাথরের বাঁকা হাড় থেকে, যদি তাকে নিয়ে এক সুখের সংসার করতে চাও তো তার যে সৃষ্টিগত বক্রতাটা মাইনে নিয়েই তোমাকে সুন্দর সংসার গড়ার চেষ্টা করতে হবে। আর যদি তুমি মনে করো যে না ওরে আমি সোজা করিয়েই ছাড়ব, তাহলে সোজা করবা মানে সব ভাঙ্গা চুরমার করে ফেলবা, আর তার মানে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, তোমাদের পরস্পরের মধ্যে বিচ্ছেদ ঘটবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ ছিলেন তো বহুত বড় ওলি আল্লাহ, হযরত খাকানি রহমতুল্লাহ আলাইহি, না খেরকানি রহমতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ ছিলেন, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। তো উনি এরকম এক বিবি ছিল, বড় মুশকিল, স্বামী বহুত বড় ওলি আল্লাহ, বড় বড় আলেম, মুফতি সাহেব, শেখুল হাদিস, সব এসে ওনার সামনে মাথা নত করে, কিন্তু বউ কিন্তু আরামে থাকতে দেয় না স্বামীকে। একদিন এক লোক বহু দূর থেকে কষ্ট স্বীকার করে এসে পৌঁছছে মুরিদ হওয়ার জন্য, তো কাউকে না দেখে বাসার সামনে গিয়ে দরজাতে আওয়াজ দিছে। তো আওয়াজ দিয়ে বলল যে, যখন জিজ্ঞেস করছে কে তুমি কাকে চাও, বলল হজরত কি আছেন, এই হজরত কি রে আবার, শয়তান আবার হজরত হলো কবে, শয়তান আবার তুই হজরত হলো কবে, এক শয়তান আর শয়তানের তালাশে আসছিস। ওই বেচারা তো অস্থির পেরেশান, যে আল্লাহ সারা পৃথিবী যার কাছে ছুটে আসে, তো আমি তার কাছে আসলাম আর তার বিবি বলে সে শয়তান, স্ত্রী যাকে শয়তান বলে সে ভালো মানুষ হয় কিভাবে, তার মানে আমি ভুল করতেছি হয়তো। তো মহল্লায় গিয়া পরে লোকজন খুঁজে বাইর করে পরে বলে যে, ভাই আমি তো আসছি হুজুরের মুরিদ হইতে, কিন্তু ওনার বউ বলে ও শয়তান, ওটা একটা শয়তান, তা আমি তো একটা পেরেশানিতে পড়ে গেলাম যে আমি কি ভুল করলাম কিনা। বলে আরে মিয়া খবরদার, বহুত বড় ওলি আল্লাহ, আর হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, মান আদা আলি বালিয়ান ফাকাদ আযানতু বিল হার্ব, আমার ওলির সঙ্গে কেউ শত্রুতা করলে তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। খবরদার, এই ওলি সম্পর্কে খারাপ ধারণা করবা, তো আল্লাহ বিপদে পড়ে যাবে। তো বলল যে তাহলে হুজুর ওনাকে পাবো কোথায়? বলল যে মহল্লার লোকেরা বলল যে ওই উনি জঙ্গলে নিজে কাঠ কেটে নিয়ে আসে আইনে বৌরে দেয় রান্না করার জন্য, তো উনি গেছেন কাঠ কাটতে জঙ্গলে, এই রাস্তা তুমি যাও ওইখানে গেলে পাইবা। মরনা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এই মসজিদ শরীফ ঘটনা বয়ান করছেন। তো ওই লোক ওই রাস্তা দিয়ে যাইতেছে যে হুজুর আসলে তো হয়তো দেখা হবে, মুরিদ হব। আর ওই যে বকা শুনছে না, এই জন্য মন খারাপ, চেহারা টেহারা মলিন, বুঝাই যায়, একটা লোক বকা খায়া নির্যাতিত হয়ে আসলে তার চেহারাটা ফুটে থাকে না। যাই হোক, এইভাবে যাইতেছে কিন্তু অপেক্ষা, হজরতকে পাইলেই তো আমি সব পাইলাম। তো ওইখানে যাইতে যাইতে দেখে যে কি রে এটা, যে সিংহের পিঠের উপরে এক লোক আসতেছে, সিংহের পিঠে চড়ে এক লোক আসতেছে, আর ওই ওরই সিংহের পিঠের মধ্যে ওই যে লাকড়ির বোঝা বান্দা ওইটা দিয়া, তো আর হাতে এক ডান্ডা ওটা দিয়া ওরে একটা মাইর দিলে, একটা পিঠা দিলে ও দৌড়ায়, সিংহ দৌড়াইতে দৌড়াইতে আসে। পরে তো সে তাজ্জব যে আল্লাহ, যে সেই উলি আল্লাহ মনে হবে, মনে হয় যে এই যে মনে হয় সেই উলি আল্লাহ আসতেছেন। তো ওনাকে, এই লোকটাকে দেখে উনি একটু গতি কমাইলেন, পরে সালাম দিলে, পরে বললেন যে তুমি হুজুর, আমি আসছিলাম তো আপনার বাসায় গেলাম আর এইসব কথা শুনলাম, আমি বললাম এই আর তিনি বললেন এই। পরে চুপচাপ থাকলেন, পরে বললেন যে হুজুর এইরকম বউ আপনি, আপনার মতো উলি আল্লাহ এইরকম বউ নিয়ে ঘর করেন? তখন সে আল্লাহর উলি বললেন, আরে পাগল, গর্না সবরাম মি কাশিদে বার জন কে কাশিদে শের নর বেগারে মন। এমিয়া আল্লাহর বান্দি মনে করে নিজের স্ত্রীর এই দিন রাত্রে নির্যাতনার কষ্ট দুর্ব্যবহার এগুলো যদি সহ্য না করতাম, তো আজকে আল্লাহ পাক এত বড় কারামত আমাকে দান করতেন যে সিংহের পিঠে চড়ে আমি লাকড়ির বোঝা নিয়ে বাসায় যেতেছি। হ্যাঁ, আল্লাহ পাকের এত বড় শক্তিশালী মাকলুককে আল্লাহ তাআলা আমার তাবেদার বানায় দিচ্ছেন শুধুমাত্র একটা কারণে, আমার স্ত্রীর যে অত্যাচার নির্যাতন দুর্ব্যবহার আমি সহ্য করি, এতে খুশি হয়ে আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাকে এত বড় মর্যাদা দান করে দিয়েছেন। গর্না সবরা মি কাশিদে বারে জন কে কাশিদে শের নর বেগারে মান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালহু আমাদেরকে সবর এবং শুকরওয়ালা জিন্দগি দান করেন। আউলিয়া কেরাম বুজুর্গানের দিনের কাছে গেলে একটা ফায়দা কি, যে শত শত বই পুস্তক কিতাবাদি গ্রন্থরাজি পড়ে আমরা যে বিশাল বড় জ্ঞানের ভাণ্ডার অর্জন করতে পারি, কিন্তু হৃদয়কে সেটা স্পর্শ করলো কিনা সেটা তো একটা ভিন্ন কথা। কিন্তু আউলিয়া বুজুর্গান যাদের নিবিড়ভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক, তাদের কথার মধ্যে ভীষণ তাসির থাকে, ভীষণ আসর থাকে। তো একটা কথা বললে হাজার কিতাব হাজার জ্ঞান ভাণ্ডার পড়ার দ্বারা আমি যতটুকু উপকৃত হইতে পারতাম আগাইতে পারতাম, আল্লাহর একটা কথা তার চেয়ে বেশি আগায় দেয়। একটা কথার দ্বারাই মানুষের জীবনের বেশি উন্নতি সাধিত হয়। হ্যাঁ, তো ভারতে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় উলি আল্লাহ, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ। তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, জীবনটাকে যদি তুমি সফল করতে চাও এবং সত্যি তুমি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ পর্যন্ত উড়তে চাও, তাহলে উড়তে হলে দুইটা ডানা লাগে, পাখির দুই ডানা দিয়ে পাখি উড়ে, আল্লাহ পর্যন্ত উড়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে তোমারও দুইটা ডানা লাগবে। দুই ডানার এক ডানার নাম সবর, আর এক ডানার নাম শুকর। বিপদে সবর করো, নেয়ামত পাইলে শুকর করো, তাহলে নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে তুমি আল্লাহকে পেয়ে যাবে। মুসিবত হলে অস্থির, আর নেয়ামত পাইলে দাম্ভিক, তো সে আল্লাহ থেকে বঞ্চিত। নেয়ামত পাইলে দাম্ভিক হইতে নেয়, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার বংশী ঐতিহ্য, আমার ক্ষমতা, হ্যাঁ ইত্যাদি, এগুলোর কারণে কশিনকালে দাম্ভিক হইতে নেয়। আমরা অনেক মানুষকে দেখছি যারা উচ্চ শিক্ষিত, বড় বড় মানুষ, বড় বংশের লোক, কিন্তু ব্যবহার দারুণ। আমাদের ঢালকানগর মহল্লা এক প্রফেসর সাহেব ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি, এত ভালো মানুষ। তো উনি এখন উত্তরাতে থাকেন, কিন্তু যে কোনো মানুষ ওনাকে দেখলেই মনে করত যে এইরকম বিনয়ী মানুষ হয়, এই মানুষটা একজন অধ্যাপক, কিন্তু সবসময় বিনয় অবনত, সবসময় হাসি মুখে কথা। একটা ছেলে সালাম দিলে, আসসালামু আলাইকুম প্রফেসর স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? মানে এমনভাবে কথা বলেন হৃদয়টাকে কেড়ে নিয়ে যায়। শিক্ষিত মানুষ, কিন্তু তার সুন্দর চরিত্র, তার চরিত্র মাধুরী মানুষের মনকে মুগ্ধ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, মা ইউযাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাহ আসকালু মিন খুলুকিন হাসান। কিয়ামতের দিন মানুষের আমল যখন, মানুষের কর্ম এবং আমল আর জীবনের সবকিছু যখন মিজান পাল্লায় মাপা হবে, তার মধ্যে সবচেয়ে ভারী আমলটা হবে মানুষের সুন্দর চরিত্র। এই যে একজনের সঙ্গে হাসি মুখে কথা, একজনকে শ্রদ্ধা করা, সম্মান করা, একজনের উপকার করা, একজনকে সালাম করা, হ্যাঁ, সে মানুষ কত খুশি হয়ে যায়। আমরা আগে দেখতাম গাঁও গ্রামে মুরব্বী মুরব্বী মানুষ, অশিক্ষিত, কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ, যে রাস্তায় পুরানা বয়স্ক মুরব্বী মানুষকে দেখলে বলতেন, কাকা আমার জন্য দোয়া করেন। আরে তোমার জন্য কত দোয়া করি, তোমার জন্য প্রাণ খুলে দোয়া করি, তোমার কথা মনে থাকে, তোমারে ভুলা যায়। ওই মানুষটা, শিক্ষিত লোকটা তখন মনে করতেন যে আহা, আমাকে কতগুলো দোয়া দিয়ে দিচ্ছেন, হ্যাঁ না। আমার প্রিয় বন্ধুরা, এই যে মানুষের সঙ্গে সদাচার, এ শ্রেষ্ঠ সম্পদ, মানুষের দোয়া শ্রেষ্ঠ সম্পদ, এগুলোকে আমরা হাতছাড়া কেন করতেছি? আপনারা হয়তো নাম জানেন, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির, জানেন না? অনেক মানুষই জানেন। ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো এত বড় ভাষা বিজ্ঞানী, তিনি এই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতেন তার সান্নিধ্য লাভের জন্য। তো এই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির গ্রামের বাড়ি হল সেই পুরান যুগের গোপের ডাঙ্গা, আর পরবর্তী নাম পাল্টায় সেটা হয়েছে গহর ডাঙ্গা। ওই গহর ডাঙ্গা যেটা একসময় গোপের ডাঙ্গা ছিল, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাইতে হলে নৌকা লাগত, নৌকা দিয়া যাতায়াত, নৌকা দিয়া জামাইর বাড়ি, নৌকা দিয়া বেয়ারি বাড়ি, নৌকা দিয়া বাজার করা। এতটা অনুন্নত এলাকা ছিল ওই গোপের ডাঙ্গা, যেটা এখন গহর ডাঙ্গা। তো সেখান থেকে এই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি প্রথম বাংলা লাইনে পড়াশোনা করলেন, তারপরে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করলেন। সেখান থেকে এক ঘটনার প্রেক্ষিতে দারুলুম দেওবন্দ গেলেন, সেখানে পড়াশোনা করলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর নিকট যাইতেন, থানা ভবন এ আল্লাহর নিকট যাইতেন নিজের জীবনটাকে গড়ার জন্য। 18 মাইল পায়ে হাইটা তিনি বৃহস্পতিবার বিকালে এই বুজুর্গের নিকট যাইতেন, আবার শুক্রবার সন্ধ্যা 18 মাইল পায়ে হাইটে দারুল দেওবন্দে ফিরে আসতেন পড়াশোনা করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই মানুষটা সারা দেশব্যাপী, বরং সেই তখনকার পাকিস্তান ব্যাপী, ইস্ট ওয়েস্ট পাকিস্তান ব্যাপী, তার এত সম্মান, এত মর্যাদা, যে বড় বড় মানুষরা তাকে দেখলে মাথা নত করে এবং সম্মানে একদম নুয়ে পড়ে। তো একদিন এক লোক জিজ্ঞাসা করলেন, হুজুর, এই আপনি এইরকম একটা এলাকায় অজপাড়া গায়ে জন্মগ্রহণ করার পরে আজকে লোকেরা আপনাকে মহামানব বলে, এক মনীষী বলে, এত বড় সম্মান মর্যাদার অধিকারী আল্লাহ বানাইছেন, কেমনি কেমনি হইল এই জিনিস? হুজুর, আপনার মনে কি কিছু বুঝেন, আপনার কিছু অনুভব হয় কিভাবে হইল এত বড় কাজ, এত বড় সফলতা আপনার অর্জন হল কিরূপে, আপনার কি কিছু মনে হয়? হুজুর চুপ থাকলেন এবং বললেন যে দেখেন, আমি তো জানি না, তা আল্লাহ পাকের দয়া মেহরবানি, আমি তো কিছুই না, আল্লাহ পাক আমাকে যা কিছু মেহরবানি করছেন, দান করছেন, এটা আল্লাহ পাকের নিজের অনুগ্রহ, নিজ দয়ায় নিজ গুণে অনুগ্রহ। তবে আমার দুইটা ঘটনা আমার মনে পড়ে ছোটবেলার দুইটা ঘটনা মনে পড়ে। একটা হলো যে আমি ছোট ছিলাম, গায়ে শক্তি ছিল, তা আমি দেখলাম এক বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যাইতেছেন বাজার করে, তো কি মালামাল নিছেন, এত ভারী জিনিস যে ওই মাথায় তুলছেন যে ওনার ঘাড় এই নড়বড় নড়বড় করে, মানে আমি বুঝতেছি তার এই বৃদ্ধ মানুষটার কষ্ট হচ্ছে। তা আমি গিয়ে বললাম যে কাকা, এটা আমার দেন, আমি আপনার বাড়িতে দিয়ে আসি। না না না, তুমি পারবা না, তোমার অভ্যাস নেই, আমি নিয়ে যাব। না, আমি পারবো, আমার গায়ে শক্তি আছে, আপনি দেন আমারে। আমি বড় বেশি অনুনয় বিনয় করে পরে ওনার থেকে নিলাম এই ভারী বোঝাটা, নিয়ে আমি মাথায় তুললাম, ওনার বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম। ওই লোকটা যখন বাড়িতে গেলেন, তো আমি বোঝাটা নামায় দিলাম, নামায় নিচে রাখলাম, ওই লোকটা দুই হাত তুলে উঠানোর মধ্যে আল্লাহর কাছে এই যে কাঁদতে থাকলেন আর বলতে থাকলেন, দোয়া করতে থাকলেন। আর একদিন এরকম হল যে আমি আমার পাশের বাড়িতে গেলাম, তো গেলে দেখলাম যে একটা মানুষ বসে বসে কাঁদতেছে। তা আমি বললাম কি ব্যাপার, বলো যে আমি গরিব মানুষ, আমার কিছু নাই, একটা ডিঙ্গি নৌকা ছিল, এটা দিয়ে আমি দুই পয়সা আয় রোজগার করতাম মানুষ পার করে। তা আমার নৌকাটা দুষ্ট ছেলেরা এই গভীর পানির মধ্যে ডুবে গেছে, এত অথই পানি, এটা আমি তো উঠাইতে পারবো না। যে আমি কি দিয়ে কামাই করব, আমার ঘর সংসার কেমনে চালাবো। বলে যে আপনি একটা বড় রশি দেন, তা আমি সেই রশি দিয়া এই নৌকাটা তালাশ করে আমি উঠাইতে পারবো আমার মনে হয়। না না তুমি পারবা না, নান পারবো, আপনি বড় একটা লম্বা রশি দেন। বড় একটা লম্বা রশি কোথেকে নিয়া? হুজুর বলেন যে আমি এক লাভ দিলাম ওই যেখানে উনি দেখাইয়া দিলেন এই জায়গাটা ওরা ডুবেছে, তো লাভ দিয়া পড়লাম এত গভীর, আমি খালি যাইতেই থাকলাম তলে, যে নিচে গিয়া শেষে একদম ওই জায়গাটায় পৌঁছতাম যেখানে নৌকাটা আছে। নৌকাটা যখন আমার পায়ে লাগলো ওইখানে রশি দিয়ে ওই নৌকার ওই যেখানে বান্ধা যায় এরকম এক জায়গায় বাঁধলাম। বাইন্দা যখন আমি উপরের দিকে আসতে থাকলাম আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমি মনে করছিলাম আমি আর বাঁচব না, কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচাইছেন, আমাকে রক্ষা করছেন, আমি ভাইসে উঠলাম। পরে ওই রশি সহ তো উঠে আসছেন, একটা এক মাথা বাঁধছেন আর এক মাথা তো উপরে। তো বলেন যে পরে এখন ওই আইসা লোক লস্কর ডাইকে পরে এই টানা টানি করে শেষে এই নৌকাটা তুললাম, উঠে যখন দিলাম আল্লাহ ওই লোকটা হাত তুললে এত যে দোয়া করলো আমাকে, আল্লাহ তুমি কোথেকে আসছো বাবা, তুমি এরকম উপকার করলাম। আমার মনে হয় এই দুইটা মানুষের দোয়ার আল্লাহ পাক আমার প্রতি এত বড় মেহরবানি করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে এমন সুন্দর সুন্দর চরিত্র আজকে কোথায় হারায় গেল? আমরা এক একজন লেখাপড়া করি, আমি মুফতি সাহেব, আমি শেখ উল হাদিস, আমি আল্লামা, আমি ডক্টর, আমি প্রফেসর, আমি বড় শিল্পী, আমি বড় বিজ্ঞানী। আরে প্রিয় বন্ধুরা, তার সঙ্গে সুন্দর চরিত্রটা আমাদের মধ্যে থাকা কি কর্তব্য না? হযরত হাকিম উল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলতেন যে আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো এই সব কুছ হ্যায়, আহা এই মানুষ যদি একদম সত্যিকার মানুষ হয়ে যায় এই মানুষ সবচেয়ে বড় মর্যাদাওয়ালা। আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর হে মানুষ, তোমার মানুষ হওয়ার পদ্ধতি হল মহান আল্লাহর সঙ্গে জীবনের সকল কর্মকাণ্ডের আলোকে সুন্দর নিবিড় সম্পর্ক পয়দা করে নেওয়া। আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো সবকিছুর ক্ষেত্রে, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চালনার ক্ষেত্রে, আমার চরিত্রে আচরণে যেন আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কটা প্রকাশ পায়। বাবার সঙ্গে ব্যবহার এমন, মায়ের সঙ্গে ব্যবহার এমন, স্ত্রীর সঙ্গে ব্যবহার এমন, সন্তানের সঙ্গে ব্যবহার এমন, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার এমন, মানে সব সর্বত্র সব জায়গাতে আচার আচরণ জীবনের ধারা এবং ধরন এমন যে প্রতিটি বিন্দু পরম বন্ধু আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। এইভাবে যদি মানুষ জীবন যাপন করে, আহা সেই মানুষটাই সত্যিকার মানুষ। আর সেই মানুষটার জন্য আল্লাহর কসম জান্নাতুল ফিরদাউস অধীর আগ্রহে অপেক্ষমান আছে। আল্লাহ পাক সেই পথে চলার আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা ওয়াজ নসিহত শুনি আমাদের মুসলমানদের মধ্যে, আমি যেটা উপলব্ধি করি বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যতটুকু আমার ঘোরার তৌফিক হয়েছে, বাইরেও যতটুকু দেখার তৌফিক হয়েছে, তার সঙ্গে তুলনা করলে আমার কাছে সবসময় এটা মনে হয় আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে দিনই কথা, ইমানই কথা, আল্লাহ রসুলের কথা শোনার আগ্রহটা অনেক বেশি। এত মানুষ অন্যান্য দেশে এত বেশি পরিমাণে মানুষ আল্লাহর নামে আল্লাহ রসুলের নামে দ্রুত জমা হয়ে যায়, এটা কম দেখা যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি ওই সকল দেশের নাম বলতে চাই না, কারণ আলহামদুলিল্লাহ আমার এই বয়ান যে চলতেছে প্রায় 43টা দেশ থেকে আমার বাংলা বয়ানগুলো লাইভ প্রোগ্রামের মাধ্যমে শুনে, তা আমি যদি এরকম কোন দেশের নাম বলি তো তারা শুনলে বলবে যে দেখো আমাদের নামে কি বললো, মুশকিল না? আমাদের দেশের লোকদের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, আমাদের অহংকার করার বিষয় না, শুকর করার মতো নেয়ামত আমাদের দেশের লোকদের মধ্যে আল্লাহর দিনের কথা শোনার আগ্রহ একদম প্রচন্ড, ভীষণ আগ্রহ। কিন্তু আমাদের বড় কমি যে কোরআন সুন্নার আলোকে সুন্দর ইসলামকে পেশ করার ক্ষেত্রে আমাদের মধ্যে বড় ঘাটতি থেকে যায়। যেমন ইসলামের সুন্দর চরিত্র, আমি তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম, সুবহান আল্লাহর ফজিলত বয়ান করলাম না, ইত্যাদি হজ উমরার ফজিলত বয়ান করলাম, কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, এটা যে কত ওজনদার সেটা যদি আলোচনা না করি আমরা, আমাদের লোকগুলো সেই রঙে নিজেকে গড়ার সুযোগ পাবেন প্রত্যেকে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদের জীবনের সর্বক্ষেত্রে চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করে। বাস্তব সত্য হল যে এমন বাবা মা পাওয়া মুশকিল, এবং এমন বাবা মা একদম কম পাওয়া যাবে যে বাবা মা সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার শিখছেন, এইরকম বাবা মাই কম পাওয়া যায়। মা বাবার কথাবার্তার কারণে অনেক ছেলেমেয়ের জীবন ক্ষতিগ্রস্ত হয়, শাসন করতে গিয়া, গঠন করতে গিয়া ভাষা লাগামহীন বলতে থাকে। শুনতেছেন আমার কথা? লাগামহীন ভাষা, এমন লাগামহীন ভাষা বলে ওর অন্তরটা জর্জরিত হয়ে যায় আগাতে আগাতে। পরে এইটা বারংবার ঘটার কারণে বাবা মার প্রতি যে আনুগত্যের একটা প্রেরণা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়, তখন সে বা সন্তানও বেলাগাম হয়ে যায়। পরে আর তাকে যখন কন্ট্রোল করা যায় না, তখন ইমাম সাহেবের কাছে গিয়ে বলা হয়েছে হুজুর তাবিজ দেন। তাবিজ দিয়া কারো কোন মানুষের চরিত্র গঠন করা যায়? তাবিজ দিয়া মানুষকে মানুষ বানানো যায়? তাহলে তো সব নবী রসুলকে আল্লাহ পাক তাবিজের এক ভান্ডার দিয়ে দিতেন যে সব মানুষের গলায় তাবিজ দেয়, এগুলো যাতে ভালো হয়ে যায়। এইরকম কি কোন জায়গায় হয়েছিল যে নবী রসুলরা তাবিজ দিয়া মানুষের গলায় তো মানুষদেরকে ভালো করছিলেন? আল্লাহ তাআলা সুন্দর চরিত্র বুঝার সেই মোতাবেক চলার আমাদের তৌফিক দান করেন। আরে প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবালুল মুমিনিনা ঈমানান আহসানুম খুলুকান, যার চরিত্র যত উন্নত সে তত উন্নত স্তরের মুসলমান। মুহিউদ্দিনা মাওলানা শাহ আফগান হোসেন রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাই হাতে ঘোড়া এক বড় মনীষী ছিলেন। ভারতে তিনি একবার উজু করতে বসলেন, তো লোটা বদনা সহ সেখান থেকে উঠলেন, আরেক জায়গায় গিয়া বসলেন, ওখান থেকে উঠলেন, আরেক জায়গায় গিয়া বসে ফের উজুটা কমপ্লিট করলেন। উজুর পরে লোকজন বলল, হুজুর আপনি উজুর জন্য তিন জায়গা পরিবর্তন করার হেতুটা কি? বললেন যে আমি প্রথম জায়গাতে যখন বসলাম দেখলাম কি কতগুলো পিঁপড়া, আমি উজু করলে পানিতে ওদের কষ্ট হবে, সেজন্য আমি আরেক জায়গায় বসলাম। ওখানে গিয়া উজু শুরুর আগেই দেখি যে ওখানেও কতগুলো পিঁপড়া, পরে ওখান থেকেও সরলাম এই পিঁপড়াদের যাতে কষ্ট না হয় সেজন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাসান বসির রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আপনারা নাম শুনে থাকবেন, তিনি বলেন উমদাতুল কারির, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে আছে, হযরত হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল আবরার আল্লাযীনা লা ইউজুনা যর ওয়া লা ইরদাউনা শর, জান্নাতি কাফেলার মানুষ তো তারা যারা কোন অন্যায় কাজে সম্মত হয় না এবং একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন যে সানি দামকে মর্দা নিরাহে খুদা দিলে দুশ্মন আহম না কর দাম দিতাম, আমরা তো সারা জীবন মহামনীষীদের নিকট এই সবকই শিখলাম এবং শুনলাম যে যারা আল্লাহর হন, যারা বিশিষ্ট হন, যারা বড় হন, যারা জান্নাতি কাফেলার মানুষ হন, তারা তো শত্রুর মনেও আঘাত দিতে রাজি না। তোরা কায় মুয়াসসার সওয়াদি মকাম কে বা দোস্তানা খেলাফাস্ত জং, হে মানুষ তোমার এই পজিশন আর সম্মান আর আসন কিভাবে নসিব হবে, আর তোমার আপন জনরাই তো তোমার দ্বারা নির্যাতিত নিপীড়িত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদের বুঝ দান করে। আমি কোথা থেকে কোথায় চলে গেলাম, আবার একটু ফিরে আসি। শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ নাখায় থাকার যে অভ্যস্ত ছিলেন, ওনার দেখা দেখি ওনার স্ত্রীরও এরকম একই রকম অভ্যাস হয়ে গেছে, ওনার স্ত্রীরও একই রকম অভ্যাস হয়ে গেছে, নাখায় নাখায় থাকতে না, কোরআন শরীফ তেলাওয়াত নামাজ ইত্যাদি আমলের মধ্যে মজবুত থাকতেন, ইবাদত করতেন। একদিন ওই স্ত্রী এরকম ক্ষুধার যন্ত্রণায় খুব বেশি কষ্ট হইতে থাকলে কানতে কানতে স্বামীর নিকট গেলেন এবং বললেন, প্রিয় স্বামী আমার তো আর সহ্য হচ্ছে না। তো ওই বুজুর্গ তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকলেন, কিছুক্ষণ পর তখন দেখলেন যে স্ত্রী বেশ শান্ত হয়ে গেছেন, তখন তিনি বললেন, বিবি থোড়া সা অর সবর করলো, ইনশাআল্লাহ হাম জান্নাত মে যাকে খায়েঙ্গে, বেগম আর একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে ভালো করে খাবো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে খাবো। আহা আমার প্রিয় বন্ধুরা, দুনিয়াটাকে আমরা ভোগের বস্তু না মনে করি, এখানে থাকবো মুসাফিরের মতো, এখানে যা দরকার আমার জরুরতটুকু পুরা হলে হল, এরপর ইনশাআল্লাহ তাআলা আরামের ঠিকানা তো জান্নাত, জান্নাতে যাবে মানুষ অনন্তকাল, শান্তির ঠিকানা, আরামের ঠিকানা, যত খাও খাইতে থাকো, এখানে তো আর কোনো বাধা নাই, অনন্তকালের আল্লাহ পাকের মেহমান। মেহমানকে যেরকম মানুষ নিত্য নতুন ভালো ভালো সামগ্রী দিয়ে আপ্যায়ন করে, আল্লাহ পাক নিত্য নতুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সামগ্রী দিয়া জান্নাতের মধ্যে জান্নাতীদের আপ্যায়ন করতেই থাকবেন। তো বিশ্ব হাফিজ রহমতুল্লাহ কথা বলছিলাম যে মদখোর মানুষটা, আহ হা, পরে ইনি তওবা করলেন, যে মদের বোতল টানতে থাকবেন, তওবা করলেন, বিরাট বড় বিখ্যাত ওলিয়াল্লাহ হয়ে গেছেন, এত বড় ওলিয়াল্লাহ কিতাবুত তাওয়াবিন ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ লিখছেন, এই বুজুর্গ ওলিয়াল্লাহকে আল্লাহ পাক এই কারামত দুনিয়াতেই দান করছেন যে তিনি যখন কোন দিকে খালি পায়ে হাঁটতে থাকতেন তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ালু ওই জমিনকে নির্দেশ করতেন যে এই রাস্তাঘাটে ময়লা ঝয়লা যা আছে, কোথাও পায়খানা কোথাও ময়লা, ওর পায়ে লাগতে পারে, এগুলো সব তোমরা জলদি গিলে ফেল। তো জমিন ওই সব ময়লা জয়লা আবর্জনা গিলে ফেলত যেগুলো পায়ে লাগতে পারে, এতটা মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে তাকে দান করছেন হযরত বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইকে। আমি বলতেছিলাম ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির কথা, এক সময় দিনই এত বড় দাপটওয়ালা বাদশাহ ছিলেন, গভীর রজনীতে যখন এইভাবে আওয়াজ শুনলেন যে হুজুর ওই রকম বান্দির সঙ্গে ফুর্তি করে করে কি আল্লাহকে পাওয়া সম্ভব, আল্লাহকে পাওয়া যায়, তিনি উঠলেন এবং খুঁজলেন, দেখলেন যে কেউ তো নাই, বস হঠাৎ করে মনটা একদম চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে মনের গতি পাল্টে গেল, হ্যাঁ, যে আজ দোস্ত আয়াম যে ভালে আতে হ্যাঁ ঘাত মিলনে কি ও খুদা ভি বতলাতে হ্যাঁ আল্লাহ ইয়াজতবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ পাক যাকে চান হঠাৎ নিজের দিকে টান দেন, আর যখন কোন বান্দাকে আল্লাহ পাক নিজের দিকে টান দেন, সারা জীবন ছিল উল্টা পথে, জাহান্নামের পথে, মদের পথে, গুনার পথে, মুহূর্তের মধ্যে সে একদম আল্লাহর দিকে ছুটে, হ্যাঁ, আর আল্লাহ ছাড়ার কোনো কিছু তাকে বোঝানোই যায় না, যতই বলে যে এই আমরা বন্ধু পুরানা বন্ধুরা সব দেখেছি এখন কি মজার ওখানে শো চলতেছে, হ্যাঁ ছবি চলতেছে, আর তুমি কিনা ওইদিকে দৌড়ে দিছো হুজুরদের সঙ্গে, বলে ভাই মাপ চাই, আরে কি ব্যাপার কি, টসকা লাগা হ্যাঁ জাম কা শুভ শুভ শাম কা আর মে তুমারে কাম কা হাম নফস রাহানি, প্রিয় বন্ধুরা তোমাদেরকে পাইছে হারাম বোতলে আর আমাকে পাইছে সেজদার বোতলে, সেজদার মধ্যে এমন মজা যে সারা জাহানের বোতলের মধ্যে এত মজা নেই, এসা মজা আল্লাহ পাক সেজদার মধ্যে রাখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে রাখছেন, আল্লাহ পাকের এক এক হুকুম পালনের মধ্যে রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নতের মধ্যে রাখছেন, এই মজা দুনিয়ার কোনো কিছুর মধ্যে নাই। অতএব সেই পথে আর আমাকে ডাকবানা, সেই পথে আসার মতো ক্ষমতা থাকলেও হিম্মত আর আমার মধ্যে নাই। এইভাবে জীবনের পরিবর্তন ঘটে, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাকে আপনাকে তৌফিক দেন এবং কবুল করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মানুষ তোমরা আল্লাহকে ভালো করে মানবা। আল্লাহ পাকের কথা কি যে সুন্দর লাগে, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালারা, কুরআন শরীফ আল্লাহ পাক ডাকবেন যে নানান ভাষায়, ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল আল্লাহ আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। এই পাইকারি ভাবে সবাইকে ডাক দিচ্ছেন, শুনলো যে শুনলো, না শুনলো তো না শুনলো, এই হল এক ধরনের ডাক। কখনো আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদেরকে ডাকেন, ইয়া বনি ইসরায়েল, হে বনি ইসরায়েল, বনি ইসরায়েলকে ডাকেন, কিন্তু বিশেষভাবে যারা ইমান আনছে মুসলমান আল্লাহ পাক তাদেরকে স্পেশাল ভাবে তাদের দিকে মোতাবজি হইয়া তাদেরকে আবার দিক নির্দেশনা দেন যে ওরা তো এগুলো তো সবার জন্য, ওরা কেউ শুনছে কেউ শুনে নাই, তোমরা তো ইমানওয়ালারা আমাকে ভালোবাসো, তোমরা আমার একান্ত জন আপন জন, তোমাদেরকে একান্ত ভাবে আমি উপদেশ দিই এবং রাস্তা বাতলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, যে তোমরা আল্লাহকে যখন ধরছই ভালো করে ধরো, আল্লাহকে যখন ধরছো ভালো করে ধরো, আল্লাহকে মানবা ভালো করে মানো। আহ, ভারতের এই মহান বুজুর্গ লখনৌর এক সম্ভ্রান্ত পরিবারের মহান ব্যক্তিত্ব ফাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী হাকিমুল উম্মত থানবীর হাতে গড়া মানুষটা, তিনি বলতেন যে আমার প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেয়েরি, হে আল্লাহ আপনি আমার তো সব আমার, আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো পৃথিবীটা আমার, আপনি আমার তো জান্নাতুল ফিরদাউসটা আমার, আর আপনি যদি আমার না, আমার কপাল পোড়া, আমার সব সরকার, দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ, দুনিয়া সরকার আখেরাত সরকার। হ্যাঁ, আল্লাহ যার উপর রাজি হয়ে যান, আর কোন সম্পদ কোন কিছুরই তার অভাব থাকে না, দোনো জাহান তার হাতের মুঠে এসে যায়, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে দোনো জাহানের শান্তি এবং কামিয়াবি নিহিত। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একদম জীবনের সবকিছুকে সুন্দরভাবে আমার পছন্দ মতো না সাজানো, না সাজায় মরবা না, কি কথা! মানে দিন রাত চেষ্টা লেগে থাকো আমার জীবনের কোন একটা অধ্যায়, কোন একটা বিভাগ, কোন একটা বিষয় যেন এমন না হয় যেটা আল্লাহর পছন্দ মতো আমি সাজাই নেই, মাথা থেকে পা পর্যন্ত নিজেকে এমনভাবে সাজানো, নিজের এবাদত বন্দিগি আচার ব্যবহার লেনদেন আত্মীয়তা সম্পর্ক আচার অনুষ্ঠান আড্ডা সবকিছু সব বিষয়কে এমনভাবে সাজানো, আল্লাহ পাক যেখানে হাত দেন তো কেয়ামতের দিন দেখতে পান যে প্রতিটি বিন্দুকে আমার বান্দা এমনভাবে আমার পছন্দের উপযুক্ত করে সাজায় নিয়ে আসছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইভাবে আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদেরকে কি বলবো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনাদেরকে বলছি, আল্লাহর কসম যার সিনাতে ইমান থাকে আর জীবনে তার অব্যাহত চেষ্টা থাকে, তার যদি লক্ষ কোটি অপরাধ আর গুনাহও থাকে, কোরআন সুন্নার আলোকে আমি বলছি আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক ডাক দিয়ে তাকে মাফ করে দিবেন এবং জান্নাত দিয়ে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এগুলো আমি কি গায়ের জোরে বলতেছি? দেখেন আমি এই কথার পক্ষে কিছু একটা আয়াত আর এক দুইটা আয়াত পেশ করি আর কয়েকটা হাদিস শরীফ দেখি পেশ করি। এক আয়াত আল্লাহ পাক বলেন যে তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, ঈমানওয়ালারা তোমাদের জীবনের দিক দিগন্তে নানান রকমের ভুল বিচ্যুতি ঘটে, কিন্তু বিষয়টা হল কি, আমি জানি এবং চিনি তোমরা ঈমানওয়ালা, আর ঈমানওয়ালা মানে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কওয়ালা, তোমরা মূলত আমাকেই চাও, এরপরও নফসের ধোকায় শয়তানের ধোকায় তোমাদের নানান রকমের ভুল ত্রুটি হয়ে গেছে বা যায়, তো এক কাজ করো, তোমরা তওবা করো, তুফলিহ লাআল্লাকুম তুফলিহুন, নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে। এই লাআল্লাকুম তুফলিহুন মানে লাল মানে ইন্না, এটা রাজকীয় ভাষা, আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে, এখানে আশা করা যায় মানে এটা নিশ্চিত সন্দেহাতীত যে তোমরা কামিয়াব হয়ে যাবে। কেন অন্য আয়াত আল্লাহ পাক বলছেন যে এখানে বলছেন তওবা করলে আশা করা যায় তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, এটা গ্যারান্টি যুক্ত বিষয় যা তওবাকারীদের তওবাকারীরা আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ পাকের মহব্বতের এবং রহমতের নজরে পড়ে যায়, ওখানে আল্লাহ পাক গ্যারান্টি ঘোষণা করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা আশ্চর্যের বিষয় হল প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো আমরা লুকিয়ে রেখে ফায়দা কি, এ তো আল্লাহর বান্দাদের জীবন গড়ার সম্পদ, এগুলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত টেনশন করার কি, কাজ করো আমল করো, ভুল ত্রুটি এক্সিডেন্ট যদি হয় তো শোনো, সাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, কিয়ামতের দিন যে আমার সুপারিশ তো কাদের জন্য, আমার উম্মতের বড় বড় এক্সিডেন্টওয়ালাদের জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এ তো আমি মিম্বরের মধ্যে বসে বড় বড় আলেমদের সামনে এটা পড়তেছি, মুফতি ইয়াহিয়া সাহেব এই হাদিস কি আমি ভুল তো বলি নাই নাকি? হ্যাঁ, দেখেন আপনাদের এত বড় হাজার হাজার মুফতি সাহেবরা যাকে বড় মুফতি সাহেব মনে করেন, সে মুফতি ইয়াহিয়া সাহেব এখানে উনি বলেন যে হাদিস ঠিক আছে, আর যে শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব ইনি বুখারী শরীফ পড়ান বোধ হয় অন্তত 40 বছর হয়ে গেছে কিনা, হুজুর কি বলেন হাদিস ঠিক আছে না? যে এখন আপনাদেরই একদম সুপরিচিত দুই বড় আলেমে দিন ঢাকা রাজধানীর মধ্যে যারা থাকেন তারা বলতেছেন যে ঠিক আছে, তো টেনশনের কি আছে, সাফাতি আল্লাহ রসুল বলেন সাফাতি মানে আমার সুপারিশ, লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাওয়ালাদের জন্য, তার মানে সেটাকে আমি বলছিলাম বড় বড় এক্সিডেন্টওয়ালাদের জন্য, তার মানে এর ভিতরে কি পারমিশন দিয়ে দিচ্ছেন যে তোমরা অন্যায় অনাচার করতেই থাকো, তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতে চান যে তোমরা ঈমানওয়ালা, তোমরা আল্লাহর পাগল নবীর পাগল, তোমরা দিন রাত গুনার প্রোগ্রাম কেন করবে, এটা কি হয়, মুমিন মুসলমান যে সে তো আল্লাহকে রাজি করার প্রোগ্রাম বানাবে, আমার প্রোগ্রাম, আমার প্ল্যান, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমার কর্ম, আমার তৎপরতা, আমার ব্যস্ততা, আমার মিশন এবং ফাংশন আল্লাহকে রাজি করা, আল্লাহকে মানা, আমার রসুলকে মানা। কিন্তু এই পৃথিবীর এই পারিপার্শ্বিক কারণে আমি নফসের ধোকায়, শয়তানের ধোকায়, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে গিয়া যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে লজ্জিত বন্দা, রসুল্লাহ সাল্লাহ আলাইসাম কাল কে আমত এগুলোর ডাক দিয়ে রাখিয়া বলবো যে দিগায় আমার সঙ্গে আস, আল্লাহ ওরে মাফ করে দেন, আল্লাহ এইটারে মাফ করে দেন। আর আল্লাহ পাক কাল কে আমতে ওয়াদা করবেন, যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ পাকের সামনে যে সমস্ত নবী রসুলটা থরথর কাঁপতে থাকবেন, কেউ গিয়া সুপারিশ আপনি আল্লাহ হাসরের ময়দানের একটা এই যে আজকের যে হিসাব কিতাবের অধ্যায়টা আপনি শুরু করে দেন, এই কথাটুকু বলার মতো সাহস যখন কারোই হবে না। তিরমিজি সে দ্বিতীয় খণ্ডে হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তখন আল্লাহ পাকের সামনে যাবেন, ইয়া সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ এরফা রাসাক সালতো তাওয়াসফা তুসাফা, হে মুহাম্মদ আপনি মাথা তো উঠান, আর আপনি কি বলার বলেন, আপনি যা বলবেন, যে কোনো বিষয়ে আপনি দরখাস্ত করবেন আমি সব কবুল করব, সব মঞ্জুর করব, ওয়াসফা তুসাফা যে কোনো সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কাল কি আমত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এইভাবে সিরিয়াস সিরিয়াস গুণগারদের জন্য সুপারিশ করবেন সেই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যিনি এমন রহমতওয়ালা রহমতুল্লাহ আলমিন, তো তার সঙ্গে ভালো সম্পর্ক রাখার যারা আগ্রহ রাখেন তাদের কি উচিত হবে এই যে জীবনটাকে মানে জীবনটাকে গুনার প্ল্যান প্রোগ্রাম দ্বারা সাজানো, যে আমার কাজই হল নাফরমানের প্ল্যান প্রোগ্রাম করে জীবনকে সাজানো, এটা কি চিন্তা করা যায়? আমার প্রিয় বন্ধুরা, এই আয়াতে পাক থেকে স্পষ্ট হয় যে গুনাগার বান্দারা তওবা করলেই আল্লাহ পাক জাল্লা জালালু ও মানবালু শুধু ক্ষমার কথা বলেন, এই আয়াত বুঝা দরকার, খালি অনুবাদ করে পার হয়ে গেলে কি বুঝলাম আমরা? আল্লাহ পাক বলছেন যে তোমরা তওবা করো, খালি এই কথা বলছি না মাফ করে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা একদম কামিয়াব সফল কাম হয়ে যাবে। আর কোরআন হাদিসের পরিভাষায় সফল কাম হওয়ার একদম সর্বোচ্চ অর্থ দুইটা, কি এক নম্বর তোমরা নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে, নিঃসন্দেহে তোমরা আল্লাহকে পেয়ে যাবে, তওবা করলে আমি আল্লাহকে তোমরা পেয়ে দিবা, তওবা করলে জান্নাত তোমাকে আমি দিয়ে দিব, তুমি জান্নাত পেয়ে যাবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা সকলে তওবা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আরেকটা হাদিস শরীফ আমি কি বলবো আপনাদেরকে, দেখেন এমন জিনিস এতটা হৃদয়কে নাড়া দেয়, এতটা হৃদয়কে স্পর্শ করে, আলোড়িত করে, এটা না শোনাবো কেন? পুরা আমরা তো মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন, এবং আমার জানা মতে যে চুরি করে, যে ডাকাতি করে, যে পকেট মারে, কিন্তু মুসলমান সে কিন্তু অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে, জীবনের যে কোনো একটা ভুলের কারণে সেই অন্যায়ের মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু হৃদয়টা তার আল্লাহর জন্য গোপনে কাঁদতে থাকে, আল্লাহকে খুঁজতে থাকে। দেখা যায় যে এই লোকটার কানে যদি কোনো আল্লাহ ওয়ালার কান্নার আওয়াজ আসে, যে বয়ান করতেছেন আল্লাহর জন্য কাঁদতেছেন, ওখানে রাস্তার মধ্যে এক সাইডে দাঁড়ায় যায়, শুনতে থাকে মাইকে আওয়াজে, শুনতে থাকে, আর ওর চোখ থেকে পানি ঝরতে থাকে, কেন? ওর ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা আছে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, সেজন্য বলছি হাদিসটা, এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ইয়াবনা আদম, হে আদম সন্তান শোন, লাউ গলগত জুনুবুক আনান আসসামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতুলাক ওয়ালা উবালি, হে আদম সন্তান, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, হে আদম সন্তান শোন, তোর গুনার রাশি, তোর পাপ রাশি যদি আকাশের একদম মেঘমালাকে স্পর্শ করে, মানে গগন চুম্বীও হয় তোর পাপ রাশি, হে বান্দা এরপরে তুমি যদি ইস্তাগফারতানি আমার কাছে মাপ চাও, গফারতুলাক ওয়ালা উবালি, নিঃসন্দেহে আমি তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না। তো আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিস আমাদের কাছে বাণী পৌঁছেছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আরেক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে একবার ইবলিস আল্লাহকে, আল্লাহ রব্বুল আলমিনকে সম্বোধন করে বলতে শুরু করল যে ওয়াইজা থেকে ইয়া রব, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা আযালু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আরসাদিহিম, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাদের দেহে প্রাণ থাকবে ওদেরকে নষ্ট করে গুমরা করে জাহান্নামি বানানোর জন্য আমি সব রকম চেষ্টা করব, আপনার ইজ্জতের কসম করে আমি কথাটা বললাম। এই বলছে কে? ইবলিস। সঙ্গে সঙ্গে উত্তরে রব্বুল আলামিন কি বললেন সেটা শুনলে বিস্ময়ে অভিভূত হইতে হয় এবং মাথা নত হয়ে আসে যে হায় এইরকম মহান আল্লাহকে বাদ দিয়ে আমরা কোথায় আছি, আল্লাহ থেকে কেন এখন পর্যন্ত দূরে সরে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করেন এবং আজই অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করেন, এক্ষুনি অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করেন। আহা, আল্লাহ পাক উত্তরে ইবলিসের এই কথার উত্তরে বললেন, তোর কথা তুই তো বললি, শোন এখন আমার কথা শোন। ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফায় মাকানি, আল্লাহ পাক বললেন যে আমার ইজ্জতের কসম, আমার মহা প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আজালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার এই গুনাগার বান্দাগুলি যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকব। এই হাদিসগুলো পড়লে কতটা আমরা বিস্ময়ে অভিভূত হই যে এই রব্বুল আলামিন স্যার এরকম কথা কে বলতে পারে, মহান রব্বুল আলামিন সারা এই কথা কে বলতে পারে, দুনিয়ার কোন রাজা বাদশাহ এইরকম কি সদয় হয়, এইরকম শুভাকাঙ্ক্ষী হয়, এতটা মায়া মহব্বত দয়া তার মধ্যে হইতে পারে কল্পনাই করা যায় না। আল্লাহ পাক একদম সাফ বলে দিলেন, এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হল কোন কোন গুণা মাফ করবেন সেটার কিন্তু আলোচনা নেই, যে এই এই আইটেমের গুণা হলে সেগুলো মাফ করব, তবে ওই ওই আইটেমগুলো বাদ, এই ধরনের আইটেম হলে সেই গুণা আমি মাফ করব না, এই কথা তো বলেন নাই। মানে পাইকারি ভাবে আল্লাহ পাক বলে দিলেন, যত ধরনের গুণাই কারো জীবনে হোক না কেন আমার বান্দা আমার কাছে মাপ চাইলে আমি তিন তিনটা কসমের সাথে বলতেছি আমি ওকে মাপ করিয়ে দিব। এমনি যদি আল্লাহ পাক বলতেন আপনি মক্কা শরীফ যেতেছেন, ছেলেকে বললেন যে ছেলে বলল যে আব্বু আমার জন্য জায়নামাজ নিয়ে আসবো, আব্বা নিয়ে আসবো, আপনার মেয়ে বললো আব্বু আমার জন্য একটা চেন নিয়ে আসবো, আচ্ছা আম্মা আমি নিয়ে আসবো, কি বাচ্চা অবিশ্বাস করবে বাবাকে, অবিশ্বাস করবে যে আমার বাবা মুখে বললে কি হবে আনবে না, বাচ্চা কি কথা মনে করে সন্দেহ করে বাবাকে, এটা কি বলতে হবে আল্লাহর কসম কাবার রবের কসম আমি তোমার জন্য আনবো, এই সন্তান কি সন্তানের সামনে বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার, কোনো দরকার নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হল আল্লাহ আল্লাহ হওয়া সত্ত্বেও গুনাগার বান্দাদেরকে আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য তিন তিনবার কসম করে বললেন যে আমি আমি আল্লাহ, এমনি যদি বলে দিই যে তোরা মাফ চাইলে আমি মাফ করে দিব তাতেই তো তোরা বিশ্বাস করা উচিত, আর সেক্ষেত্রে আমি তিন তিনবার কসম করে বলি যে হে গুনাগার বান্দারা তোমরা যদি মাফ চাও আমি আল্লাহ তিন তিনবার কসম করে বলে দিলাম, আমার ইজ্জতের কসম, আমার মহা প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, মাফ চাইলে অবশ্যই আমি মাফ করে দিব। এরপরও কি ক্ষমা চাওয়ার জন্য আগে আসা উচিত না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আরেকটা আয়াত শরীফ পড়ছিলাম, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন কি সুন্দর কথা, কোন বাবা যদি মৃত্যুর আগে বলেন যে বাবারে যেখানেই থাকবি বাবার কথা মনে রাখিস, একটু বাবারে দোয়া দিস, এইটা কি সন্তানের অন্তরটাকে স্পর্শ করবে না? আমার বাবা মৃত্যুর আগে এই কথাটা বলে গেছেন, বাবা এই কথা বলে গেছেন, তো সে বাবার কথা কতটা হৃদয়কে স্পর্শ করে। আমার প্রিয় বন্ধুরা, যে মহান আল্লাহ আমাদেরকে সমস্ত নেয়ামত দান করছেন, হ্যাঁ জীবনের প্রতিটি বিন্দু প্রতিটি নেয়ামত প্রতিটি অনুগ্রহ সিরেফ মহান আল্লাহর, এতে কারোই কোন অংশীদারিত্ব নাই, আর কেউ অংশীদার নাই, এর মধ্যে শরীক নাই। সেই মহান আল্লাহ যার এত অনুগ্রহের মধ্যে আমরা চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্তে একদম ডুবা, সে রব্বুল আলামিন বলতেছেন, কাফেরদেরকে বলতেছি না ওরা তো মা নেই না, তোরা যারা ইমানওয়ালা তোরা তোদেরকে বলি উযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার নামটা তোমরা বেশি বেশি নিও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তার মানে ইমানওয়ালাদের নিকট আল্লাহ পাক তার নামের জিকির আল্লাহ পাকের জিকির বেশি বেশি শুনতে চান। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এতে কি এই কথার ভঙ্গিতেই বোঝা যায় যে আল্লাহর নামের জিকির ধরলে কাজ হয়ে যাবে। আল্লাহর নামের জিকির, আল্লাহ যখন এত মহব্বতের ভাষায় ইমানওয়ালাদেরকে ডাক দিয়ে এইভাবে বলতেছেন আমার জিকির বেশি বেশি করবা, তার মানে যে বান্দা জিকির ধরবে আল্লাহ পাক কোথায় যে তাকে উর্ধ্বে নিয়ে যাবেন। এজন্যই বুজুর্গ আরবির এক বুজুর্গ বলছিলেন যে তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, ভাই তুই আল্লাহর নাম ধর তোর সব কাম হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা কেসা কথা বলছে, কি তর্জমানি করছেন, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। ওয়াহ 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 সুবহান। মানুষ মনে করে যারা ওয়াজ করে না, এমনি যারা গবেষক বক্তৃতা করে তারা মনে করেন আমরা যেরকম বলি না ওলি আল্লাহরা এরকমই বলেন, এটা হল এই ধারণা ঠিক না। নবী আল্লাহর ইশারা ছাড়া আল্লাহর পক্ষ থেকে ও ইশারা বলেন না, আর যারা সাচ্চা বলি তারা চুপচাপ থাকেন, দিনের কথা তারা বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে, মানে তাদের জবান থেকে আল্লাহ পাক নিজেই বাইর করেন, এই কথা বুঝেন নাই। এই কারণে সাচ্চা উলি যারা তাদের কথার মধ্যে ভীষণ আসর, তাদের কথার মধ্যে অনেক তাসির, অনেক বড় সম্মোহনী শক্তি, হৃদয়কে একদম মুহূর্তের মধ্যে কাঁপাইয়া দেয়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, মানে আল্লাহর উলুদের সঙ্গে আল্লাহ পাকের ব্যবহারটা কেমন হয়, এই ছোট্ট এক দুইটা ঘটনা। মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ ব্রিটিশ আমলে যখন ভারতের জন্য আন্দোলন হয়, স্বাধীনতা আন্দোলন, তো একদল চাইতেছে অবিভক্ত ভারত আরেকদল চাইতেছে বিভক্ত ভারত, এরকম একটা অবস্থা ছিল না। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বিভক্ত ভারতের পক্ষে ছিলেন, দুই ভাগ করার পক্ষে, তাই না? এজন্য ওনার শত্রুরত্র খুব ছিল। একদিন ভোর রাত্রে তিনি যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠছেন, উযু করার তৈরি, এখন তিনি বের হবেন ঘর থেকে, নিকটেই খানকার সাথে মসজিদ, সে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। হঠাৎ আল্লাহ পাক দিলের মধ্যে ঢালছেন যে আশরাফ আলী তুমি যাইবা ওখানে তাহাজ্জুদ করতে, শত্রুরা কয়েক শত্রু দুশ্মন রাস্তার মধ্যে অস্ত্র নিয়ে অপেক্ষায় তোমাকে হত্যা করার জন্য। হযরত থানভী ওখানেই বসে পড়লেন, মাথা নিচু করলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হলেন যে হে আল্লাহ তা আমি এখন কি করব। আল্লাহ পাক আবার তার দিলে ঢাললেন তুমি যাও আমি পাহারা দেব, আমি দেখব, আমি হেফাজত করব। জিসকো খোদা রাখে উসকো কৌন রাখে, আল্লাহ যাকে রক্ষা করেন কে তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। যারা গেরা কে ইজত পর ফুরুজত হারা কস্তুফ জনত রিসত মসুজত, যে চেরাগ আল্লাহ জ্বালায় রাখেন সেই চেরাগকে যে নিবাইতে যায় সেই ধ্বংস হয়ে যায়। তিনি একদমই আশ্চর্যজনিত অবস্থা, যে তিনি আশ্চর্যকর বিস্ময়কর অবস্থা, কোন টেনশন না, একদমই টেনশন মুক্ত ভাবে তিনি আরামসে রওনা হলেন, হাতে একটা হারিকেন আর দৃষ্টি জমিনের উপরে। এরকম না যে ডাইন বাম দেখতেছেন কোন দিক থেকে কে না এসে যায় হামলা করে না বসে, কোন টেনশন নাই, একদম নিশ্চিন্তে হাতে হারিকেন আর সোজা মাথা দৃষ্টি নিচে তিনি আগে বাড়তেছেন। যেই জায়গাতে ওরা উৎপাইতে ছিল ওইখানে গেলেই ওরা লাভ দিয়া দাঁড়াইছে আক্রমণ করার জন্য। যেই হাকিমুল উম্মতের চেহারার উপরে এই হারিকেনের একটু আলোর মধ্যে ওদের নজর পড়ছে, কাঁপতে কাঁপতে হাত থেকে ওই অস্ত্র পড়ে গেছে, দৌড়ে আর সব সেখান থেকে পালায় চলে গেছে। অথচ হযরত হাকিমুল উম্মতের সাথে তো কেউ ছিল না, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহকে যে ভয় করে আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখে, আমার এই বন্দা বিপদে পড়লে ওকে উদ্ধার আমি করব এবং কল্পনাতীত ভাবে আমি তাকে রিজিক দান করব। কোথেকে আসে রিজিক কল্পনাও করা যায় না। এরও কত ঘটনা বলি আছে, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ার কারণে এখন সেদিকে যাওয়ার আমার এরাদা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন, বুঝ দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা কেসা কেসা কথাবার্তা, কোরআন হাদিসের বয়ান আর কথা এত আশ্চর্যজনক, আল্লাহর কসম সারা দুনিয়ার জাদুতে এত আসর নাই। আল্লাহ পাকের এক একটা কথার মধ্যে যত আসর, এক একটা কথার মধ্যে যত আসর, কি আশ্চর্য আল্লাহ পাকের কোরআনের কথা, কি আশ্চর্যজনক রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিস শরীফ, এক এক বয়ান, এক এক ভাষণ। যাই হোক, এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ফুতিহা লাহু বাবুদ দোয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার জন্য দুয়ার দরজা খুলে গেল তার জন্য আসমানের রহমতের সব দুয়ারই খুলে গেল। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এক্ষেত্রে অনেকে মনে করবে যে দোয়া করলে ইমাম সাহেব, খতিব সাহেব সেটা কবুল হয়তো ঠিক আছে, কিন্তু আমার মতো দুষ্টের দোয়া কবুল হবে এটা কেমন কথা? কি কথা বুঝেন নাই? অনেক মানুষ এরকম সন্দেহ করে না নিজেরে নিজে। আমার ভাইরা, যে ভালো সন্তান বাবার কাছে যখন স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসা যাওয়ার আগে বলে আবু 10 টাকা দেন, কিছু কিনে খাবো, তো বাবা দিয়ে দেন না? নাকি বাবা বলেন যে দেব না? বাবার পকেটে থাকলে কোনো বাবা সন্তানের কথা ফেলা বাবার আত্মায় দেয় না। এবং ওই সময় যে ছেলে কথাবার্তা কম শুনে, খালি খেলে দুলে দুষ্টামি করে, ও এখন স্কুলে রওনা হয়েছে, আবু আমারও দেন 10 টাকা, আমি কিছু কিনে খাবো, এইরকম আওয়াজ শুনলে বাবা পারে না দিতে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আর আল্লাহর কাছে কিছু চায়, সে নেক বান্দা হলে যেরকম আল্লাহ পাক কবুল করেন, গুনাহগারের আওয়াজও আল্লাহ পাক কবুল করতে থাকেন। এ তো আজব যে কোরআন শরীফ রব্বুল আলামিন বলছে উদুনি আস্তাজিব লাকুম, হ্যাঁ, যে তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে মুসলমান তোমাদের কি হলো, তোমরা আল্লাহর কাছে চাও না, দুনিয়ার নিয়ম আখেরাতের জন্য কাফের মুশরিকরা চাইলে আল্লাহ পাক তাদেরকে আখেরাতে দিবেন না, কিন্তু কাফেররাও যদি দুনিয়ার জন্য কিছু চায় আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কাফের দোয়াও দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে মুসলমানের জন্য, মুসলমানের দোয়া আল্লাহ পাক কেন কবুল করবেন না? এজন্য আমার ভাইরা, দুনিয়ার বিষয় হোক আখেরাতের বিষয়, আল্লাহ পাকের নিকট চাইতেই থাকি, চাইতেই থাকি, চাইতেই থাকি। এখন আল্লাহ পাক যেরকম গুনাগারদের, গুনাগাররা চাইলেও যে আল্লাহ পাক দেন, এইটার একটা ঘটনা কোরআন শরীফ থেকে শুনাই। এইটা শুনে কথা শেষ করি, আর কত লম্বা করব। যে আরবের মুশরিকরা ছিল না, যারা পৌত্তলিক মূর্তি পূজা করতো, কাবার উপরে 360 মূর্তি রাখছিল না এরা, কিন্তু এরা কিন্তু নিজেরকে কোশ্চিনকালে পৌত্তলিক মানে কাফের মনে করতো না, তারা মনে করতো আমরা অরিজিনাল ইমানওয়ালা এবং আমরা তৌহিদওয়ালা, এক আল্লাহতে বিশ্বাসী। আর এগুলো তো এই নানান রকমের প্রতিমা, এটা তো আর ডাইরেক্ট খোদা না, এগুলো আল্লাহর উপাসনার জন্যই আমরা এগুলো করি, এটা তারা মনে করতো। এই কারণেই তারা ইব্রাহিম আলাহ ইসলামের ধর্মের উপরে আছে বলে নিজেদেরকে ইব্রাহিম আলাহ ইসলামের অনুসারী মনে করেই তারা কাবার তওয়াফ করত। তো খালি যদি একদমই মানে পৌত্তলিক হইত তাহলে কাবার তওয়াফ কেন করত? তারা মনে করতো আমরা ইমানওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন ডাক দিলেন ইমান আনার জন্য, তখন তারা খেপল, হ্যাঁ ইব্রাহিম আলাহ ইসলামের ধর্মের অনুসারী আমরা, আর আমাদের ধর্মচ্যুত করার জন্য লুকটার্স। তো তারা ভীষণ খেপা খেপল। যাই হোক, সেই কথা তো বলার এখানে সময় না, এই এই মুহূর্তে সেটা আমাদের আলোচনার খেয়াল নেই। তো ওই আরবের লোকেরা, এই মুশরিকরাও, ওরা কাবার তওয়াফ করত কিন্তু একদম উলঙ্গ হয়ে, ফুল উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। আর মেয়ে লোকেরা কোন রকম লজ্জা স্থান একটু ঢাকিয়া রেখে তারা রাতের অন্ধকারে তওয়াফ করত, মেয়েরা দিনে তওয়াফ করত না। কেন? তারা মনে করতো যে দিন যা যে লুটপাট করে খায় আর পরের সম্পদ হরণ করি, তা আমাদের কাপড় চোপড় একটাও তো কোনো ভালো জিনিস না, সব মানে নাপাক পয়সার, অবৈধ পয়সার কাপড় চোপড়, অবৈধ পয়সার কাপড় চোপড়, আর সে অবৈধ কাপড় চোপড় পরে তা আল্লাহর পবিত্র ঘরের তাওবিটা কি ঠিক? চল একদম ওই পবিত্র অবস্থা তওয়াফ করছে, এই জন্য একদমই বিবস্ত্র হয়ে তারা তওয়াফ করতো। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তো ওই যখন তওয়াফ করত তখন একটা ঘটনা ঘটত, সেটা কি? গোফরানক গোফরানক, হ্যাঁ না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহর কাছে ওরা মাফ চাইত। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওই মুশরিকরা আবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতো যে আপনি নাকি নবী, আপনি নবুয়তের দাবি করেন, তো আমরা তো আপনাকে মানি না, আল্লাহর আল্লাহর আপনারা আল্লাহ আমাদেরকে আজাব দেয় না কেন, আমাদেরকে ধ্বংস করে দিক, আপনাকে তো মানতেছি না আমরা, শুনে নেই আপনারা। তো আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন, হ্যাঁ কি সেটা? وما كان الله ليعذبهم وانت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. আশ্চর্য, আল্লাহ পাক বললেন, হে রসুল, আমি যে ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করি না, কারণ হলো দুইটা, একটা হলো আপনি রহমতুল্লাহ আলামিন, আপনি ওদের মধ্যে থাকেন, তো আপনার খাতিরে আমি ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করতেছি না, যে ওরা যাই করুক, যত নষ্ট যত ভ্রষ্ট হোক যত চরম হোক না কেন, কিন্তু আমি আমি দেখি যে আমার রসুল ওদের মধ্যে আছেন, শুধু আপনার খাতিরে আমি ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করতেছি না, এ হল এক কারণ। আর একটা কি, দুইটা কারণ, ওমা কান আল্লাহ মুআযযিবাহুম ইয়াস্তাগফিরুন, আর একটা হলো যে ওরা যদিও এই পৌত্তলিক শিরক করে, আমি আল্লাহর সঙ্গে শরিক করে, কিন্তু একটা কথা ওরা বলে যে মাফ করে দেন। এই যে মাফ করে দেন কথাটা বলে, এই কথাটা আমার কাছে এত প্রিয় এবং এত সুন্দর, এই কথাটা আমার রহমতকে এতটা আকৃষ্ট করে, আমি সিদ্ধান্ত নিছি যে পরকাল জীবনে শাস্তি দিল, দুনিয়ার জীবনে এই কথাটার কারণে ওদেরকে আমি শাস্তি দিব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাফ করে দেন, এই কথাটা আল্লাহবাক শুনছেন, এটাকে কবুল করে নিচ্ছেন যে চল তোরা যখন মাফই চাইলি, অন্তত এই দুনিয়ার জীবনে তোদেরকে আমি ধ্বংস করবো না, আজাব দেব না। আল্লাহ পাক জাল্লা জালালুহু মানবালু বুঝা গেল, মুশরিকের ক্ষমা চাওয়ার আওয়াজকে পর্যন্ত কবুল করলেন, তাহলে মুসলমানের আওয়াজকে, মুসলমানের মিনতিকে আল্লাহ পাক কেন কবুল করবেন না? আমার প্রিয় বন্ধু, এর জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকি, মাফ চাইতে থাকি, দুনিয়া আখেরাতের যা দরকার চাইতেই থাকি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আমার ইচ্ছা ছিল না এত লম্বা সময় এখানে আপনাদেরকে আটকায় রাখার, আমি খেয়াল করছিলাম যে সর্বোচ্চ সোয়া দশটার মধ্যে যাতে কথা শেষ হয়, কিন্তু একটা সঙ্গে একটা লাইগা থাকা কথার কারণে যে মনে হল জন্য কথাটা অসম্পূর্ণ থাকতেছে, পরে এই পর্যন্ত আসা হল, তারপরও অসম্পূর্ণতাই মনে হইতেছিল। আল্লাহ পাক আমাদের মাফ করেন এবং কবুল করেন। জি, দোয়া করা, দোয়া করি ভাই সকলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم آت نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها رب اغفر وارحم انت خير الراحمين اللهم انا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي اهلنا ومالنا اے اللہ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন, اے اللہ জীবনের সব গুনাহ মাফ করে দেন, اے اللہ আমাদেরকে কামিল ঈমান নসিব করেন, এই বুকটাতে আপনার মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন, এই অন্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদেরকে দান করেন, অন্তর জুড়ে আপনার নূর নসিব করে দেন, জীবনটাকে আপনার নূরে আলোকিত বানিয়ে দেন, আপনার সন্তুষ্টি আমাদেরকে নসিব করেন, আপনার নাফরমানি থেকে ফিরবার আমাদেরকে তৌফিক দান করেন, নফসের এবং শয়তানের গোলামি থেকে আমাদেরকে মুক্ত করেন, আপনার গোলামের জীবন আমাদেরকে নসিব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর জীবনের মডেল ফলো করার তৌফিক আমাদেরকে দান করেন, আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, আমাদের ইজ্জত সম্মানে আপনি বরকত দান করেন, দুজাহানে আমাদেরকে কামিয়াব করেন, নফসের ধোকা থেকে শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন, সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দেন। আয় আল্লাহ আপনি বলছেন যে আপনার কাছে মাফ চাইলে আপনি মাফ করে দিবেন, আয় আল্লাহ আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আপনার কাছে মাফ চাইলে আপনি মাফ করে দিবেন, আয় আল্লাহ আপনি তো তিনবার আপনার ইজ্জতের কসম, আপনার মহাপ্রতাপের কসম, আপনার মর্তবার কসম করে বলছেন যে আপনি মাফ করে দিবেন, মাফ চাইলে আপনি মাফ করে দিবেন, আয় আল্লাহ আমরা আপনার নিকট মাফ চাই, আয় আল্লাহ আপনার নিকট মাফ চাই, আয় আল্লাহ আপনার নিকট মাফ চাই, আমাদের সব গুনাহ মাফ করে দেন, সব নালায়েকি মাফ করে দেন, সমস্ত অপরাধ মাফ করে দেন, আমাদের জীবনটাকে আপনি পবিত্র বানায় দেন, আপনার রহমতের উপযুক্ত বানায় দেন, আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন। আল্লাহ ইমানের সাথে জিন্দা রাখেন, আফিয়তের সাথে জিন্দা রাখেন, রহমতের সাথে জিন্দা রাখেন, বরকত সমূহের মধ্যে জিন্দা রাখেন। আল্লাহ যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার মনে আপনার রহমতের কুলে আপনি তুলে নিয়েন। আল্লাহ সব পেরেশানি থেকে আমাদেরকে নাজাত দেন, সব বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, যে কোনো অপমান অসম্মান লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দেন, আমাদের রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন এবং অকল্পনীয় বরকত নসিব করেন। শত্রুদের থেকে হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের অসুস্থ লোকদেরকে সব বিমারি থেকে সেবা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাবগ্রস্তকে অভাব থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ মেহরবান মালিক আমাদের মিনতিকে আপনি কবুল করেন। আল্লাহ মেহরবান মালিক দয়া করেন, মেহরবানি করেন, আমাদের দেশটার উপর অফুরন্ত রহমত নাজির করেন, আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত বরকত আপনি দান করেন, আমাদের দেশের যা দরকার আপনার আসমানি ভান্ডার থেকে পুরা করে দেন, সমস্ত মুসলিম জাহানের উপর রহমত নাজির করেন, সমস্ত মুসলিম জাহানকে তাম বিবাদ বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন, রক্ষা করেন এবং উদ্ধার করেন, বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক আমাদের তাম দোয়া মুনাজাতকে রহমতুলিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।